This track was downloaded from FusionBD.com.
Cormani, boy. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 35তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। 11:20 হচ্ছে সময়, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবারের ডরের যাত্রা একটি পরিত্যক্ত ফ্যাক্টরি। যারা পুরো সপ্তাহ জুড়ে আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন তারা জানেন, আমরা প্রমোদই বলেছি এখানে তিনজন মানুষ খুন হয়েছিল। কেন, কিভাবে এবং তার পেছনের রহস্য, সেটা সুমন এবং রেহানের কাছ থেকেই আমরা জানতে পারব। প্রচণ্ড রহস্য ঘেরা এই মৃত্যু কেন, কিভাবে, সেটার খুঁটিনাটি হয়তোবা আমরা সুমন এবং রেহানের কাছ থেকে কিছুটা জানতে পারব। কিন্তু আমরা যেটা বলতে চাই, এই সপ্তাহে আমরা সেখানে বসেই গভীর রাতে ধারণ করেছি ডরের 35তম পর্ব। এই পর্বে আমাদের সাথে ছিলেন 5 শ্রোতা, তাদের জীবনের অভিভৌতিক ঘটনাগুলো নিয়ে রাহাত, রব্বি, আবিদ, জোবাইল এবং অনিক। আমরা অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং রেহানের কাছ থেকে সেখানে যাওয়া এবং এই ফ্যাক্টরির ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটু জানব এবং তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরে।
আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগবে?
পৌঁছাতে লাগবে আরো ধর 8-10 ঘন্টা।
8-10 ঘন্টা? না, ঠিক আছে, আমি একটু নামবো।
তুমি একটু নামবা না?
হ্যাঁ, আমি একটু বাসার দিকে যাবো।
বাসার দিকে যাবো,
এয়ারপোর্টের দিকে যাবো, তারপর ভাইগাঞ্জের মতো যাবো না কোথাও।
আচ্ছা, তারপর প্লেনে করে তুমি পৌঁছে যাবে। তোমার ঢাকারে তো কাছে নিয়ে যাচ্ছি।
তাহলে তুই কবি কে
আধা ঘন্টার একটা রাস্তা, আধা ঘন্টা কিংবা বড় জোর 1 ঘন্টা, তা তো তোমার এই অবস্থা। পাসপোর্ট চিন্তা করে ফেলছো, ভিসা চিন্তা করে ফেলছো,
জার্নি খুব ভালো লাগে তো বুঝছিস। আধা ঘন্টা,
তোর কিছুদিন পরে ঢাকার বাইরে বাইরে তোর ভিসা লাগবে।
হ্যাঁ,
চিন্তা করিস না,
এটাই ভাবতেছি।
বেশি সময় লাগবে না, আমাদের গাড়ি তো যেহেতু আছে, অতদিন পর আবার
অনেকদিন পরে গাড়ি তো কাছাকাছি হলে এটাই একটা সুবিধা।
মজাই একটা আলাদা। একটা কাজ করি, সবসময় তো গাড়িতে উঠার সময় খাওয়া দাওয়া করে উঠি। আমরা যে জায়গায় যাচ্ছি এর আশেপাশে ভালো কিছু খাবারের দোকান।
আচ্ছা,
ওখান থেকে তুই
আমরা যখন পটে ঢুকবো তখন আর ওই দোকানগুলোতে কিছু থাকবে না, কারণ সুমনের চোখ পড়ে গেছে, তাই তো? এইটাই তো। আচ্ছা ঠিক আছে,
চলো গাড়ির মধ্যে বেশি কথা বলো না, আমাদের যে গাড়ি চালাচ্ছে ওনার ডিস্টার্ব হচ্ছে।
ফার্স্ট অফ অল আমার মনে হয় তুই একটু জায়গাটা একটু বল মানুষকে।
জায়গাটা আমার মনে হয় যে আমি কি বলবো, হয়তোবা অনেকে এই জায়গাটা চোখে দেখেছে, বিশেষ করে যারা ঢাকা থেকে কুমিল্লা কিংবা চট্টগ্রামের দিকে আসা যাওয়া করে।
তবে এই জায়গাটা না খেয়াল করা খুব টাফ হবে, কারণ এখানে কিন্তু কোনো স্টপেজ নেই আশেপাশে, এবং এখানে যত গাড়ি দেখলাম খুব স্পিডে চলে যাচ্ছে
যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলাচল করেন কিংবা এখনো আছেন। হয়তোবা কিছুক্ষণ আগেই আপনি এই জায়গাটা ক্রস করে গেলেন। কাঁচপুর ব্রিজ পার হওয়ার বেশ খানিক এগিয়ে গেলে হয়তোবা আপনাকে আধা ঘন্টার মতো সামনে যেতে হবে। এই সময়ের মধ্যেই হয়তোবা যেখানে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে, ঠিক একটু খেয়াল করলে বুঝবেন যে সেই কারখানাগুলোর আশেপাশে কিছু পরিত্যক্ত কারখানা রয়ে গেছে। আজকে আমরা যেই কারখানাটাতে রয়েছি, কারখানাটা প্রায় 20 বছরের মতো হয়ে গেছে, যেটা বন্ধ হয়ে গেছে এবং
দেখেও বোঝা গেছিল মিনিমাম 20 ইয়ার্স এখানে কেউ ঢোকে না, কেউ আসে না। ইভেন কিছু কিছু জায়গায় ওই যে দেখো, এখানে টর্চ মারলে মনে হচ্ছে যেন রক্তের ছোপ ছোপ, কিন্তু আসলে কিন্তু ওগুলো জং ধরে ধরে বা কোনোভাবে চুনা পড়ে পড়ে এই ধরনের।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেয়ালগুলা খেয়াল করছিস যে পুরো লতা পাতায় ভরে,
একদম বিচ্ছিরি অবস্থা। পরে গেস্টদেরকে এই রুমে আনেনি, আর না আনার বিশেষ কারণ হচ্ছে এখানের স্টোরিটা একটু ডিফারেন্ট। বাট ফার্স্ট অফ অল আই থিঙ্ক লিসনার শুড নো যে আমরা স্টোরিটার সোর্সিংটা কোথা থেকে পেয়েছি। সোর্সিংটা আমরা পেয়েছি এমন একজনের কাছ থেকে যার মৃত্যু হয়েছে এই রুমের ভিতরে, তার সন্তান আমাদেরকে বলে, এবং তার একটাই কন্ডিশন ছিল যে সে তার নাম এবং পরিচয় এমনকি তার বাবা যে এখানে মারা গেছে এই রুমের ভিতরে সেটাও সে ডিসক্লোজ করবে না। এবং ডিসক্লোজ না করার মূল কারণ হচ্ছে এই রুমে কি ঘটেছে না ঘটেছে যেই লিক আউট করেছে কারো কাছে সে বেঁচে থাকেনি, এবং তার বাবাও তাদের মধ্যে একজন।
ওকে দোস্ত, আপাতত আর কিছু বলিস না, যারা আমাদের সঙ্গে আছে তাদের ঘটনাগুলো শুনি, আর এই ঘটনাগুলো বিস্তারিত ভাবে কেন এখানে আসছি, কি ঘটেছিল, কি কারণে পরিত্যক্ত, এবং রিসেন্ট কি ঘটনা ঘটে গেছে সমস্ত কিছু আপনারা শেষে জানতে পাবেন।
ওকে, তুই যখন বলছিস এখন আর নাই বললাম, আবার স্টোরি আবার ডর, আবার কিছু অতিথি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আমরা, আর আমাদের সাথে আজকে বেশ কয়েকজন আছে। প্রথমে কার স্টোরি শুনবো বল?
প্রথমে আমরা যার স্টোরি শুনবো, যে সামনে আছে তার স্টোরি শুনি, এবং সেই প্রথম থেকে ওনাকে খুব বেশি উৎসাহী মনে হচ্ছে আমাদের কাছে।
আমরা
ডট টিম এর কাছে বেশ কয়েকটা ঘটনার কথা শুনেছি আপনার, আমরা আপনার চোখে মুখে ভয় দেখতে পাচ্ছি, তো আমরা আর অন্য কোথাও না যাই এই ভয়টা কাজে লাগিয়ে আমরা স্টোরিতেই চলে যাই। কি বলি?
তার আগে শুধু একটা প্রশ্ন, আপনার সাথে ঘটেছে তো ঘটনাগুলো?
জি, আমার সাথে ঘটেছে।
এই ঘটনাগুলো ঘটার আগে বিশ্বাস করতেন অলৌকিক কথায়?
না, তেমনটা বিশ্বাস করতাম না, ঘটার পরে হয়তো পুরোপুরি বিশ্বাসটা আসছে আমার উপর।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাদের একটু বলুন কবে আপনার সাথে ঘটনাটা ঘটে, কোথায় ঘটে, এটা বলে আপনি শুরু করুন।
ঘটনাটাতে প্রথম যে ঘটনাটা বলবো সেটা ঘটছে আমার সাথে আজ থেকে 5-6 বছর আগে। ঘটনাটা ছিল আপনার বর্ষাকালের সময়, ঘটনাটা আপনার আষাঢ় শ্রাবণ এরকম মাস। তো ওই সময় আপনার আমার এক মামা ছিল, মামাটা খুব মাছ।
জায়গাটা কোথায়?
জায়গাটা ছিল আমাদের বাড়ির পাশে।
আচ্ছা,
আমাদের গ্রামের নামটা হচ্ছে পরমেশ্বর দি আর কি।
ওকে,
জি। তো ওইখানে অনেক নদী কেন্দ্রিক আর কি, নদী কেন্দ্রিক না, বর্ষাকালে অনেক পানি থাকে চারিদিকে। তো আমার মামা প্রায় অনেক শুকনা মাসে উনি মাছ ধরতো, আর উনি এরকম মাছ ধরতো অনেক, সব জায়গায় মাছ পানি গেলে উনি মাছ নিয়ে আসতো, মাছ এরকম ট্রেনে আসা ছিল। তো ওনাকে আমি একদিন দিনের বেলা বলি যে মামা আপনি আজকে রাত্রে মাছ ধরতে গেলে আমি যাবো আপনার সাথে। বলে ঠিক আছে চলো। তো উনি ঠিক রাত 12টার দিকে আমাকে এসে ডাক দিন, চলো মাছ ধরতে যাবো। তো যাই, যাওয়ার পরে নৌকা নিয়ে যখন মাছ ধরতে যাই, মাছ মোটামুটি ভালোই পাচ্ছি।
আচ্ছা,
তো মাছ ধরতে ধরতে আমাদের এই গ্রামে যে চকে আমরা যাই মাছ ধরার জন্য, ওই চকের মধ্যে যে পানি চারদিকে, পানির মাঝখানে একটা টুক ছিল।
আচ্ছা,
সেই টুকটা আমরা বর্ষাকালে ওটা মানে চারজন লোক দেখতে পাই, একটা মহিলা মাত্র 3-4 পুরুষ এরকম টাইপের দেখতে পাই। তো দেখার পরে মামাকে প্রশ্ন করি, মামা এরা কারা?
তখন রাত তো মনে হয় 1-1.5
প্রায় 1টার উপরে।
আচ্ছা,
মোটামুটি ওরা দাঁড়িয়ে রয়েছে একটা লাশ নিয়ে, মানে সামনে একটা লাশ টাইপের একটা কিছু, মানে পেছি একটা উগ্র টাইপের মতো পেছিয়ে তারা বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, 3 জন দাঁড়িয়ে আছে লাশটা সামনে রেখে,
এবং তাদের মধ্যে একজন মহিলা আর 2 জন পুরুষ।
মহিলাটা বোরকা পরা ছিল, কালো।
আচ্ছা,
তো মামাকে বললো, মামা এটা কি? ঠিক আছে, চুপ থাকো, এটা কিছু না, দেখি কি হয়। তো ওরা আমাদেরকে দূর থেকে প্রপারে ডাক দেয় আমাদেরকে, যে এখানে আসো। মামা যাওয়া দরকার নেই এখানে, ঠিক আছে দেখি না কি হয়। তো আমরা যাই, যাওয়ার পর ওরা বলতেছে যে আমরা সামনে ভিচিপাড়া যে নামক স্থানটা আছে ওইখানে যাবো, আমাদের দুটো বার করে দিয়ে আসেন। তো আমি সাহস করে একটা প্রশ্ন করি যে আপনারা এখানে কেন আসতেন, বা এখানে তো আপনারা এটা আসার কোনো প্রশ্নই আসে না, নৌকা ছাড়া তো এখানে আসবেন কি? নৌকা দিয়ে আসছি, নৌকার একটা বাড়িতে প্রবলেম হয়েছে, আমাদের এখানে নামিয়ে চলে গেছে দিয়ে। তো আমি কেমন দিন একটু ইয়ে লাগতেছে আমার কাছে,
সংকোচ,
হ্যাঁ এটা তো ক্ষতি পারে না। যাই হোক, তারপরে বিশ্বাস করে নিয়েছি। তো মামাকে বললাম, মামা কি করবেন, কোথাও বিপদে বসে নিয়ে যাই, নৌকাটা যথেষ্ট বড় ছিল, ছেলে কিনা সেটা আমি আধা বলতে পারবো না। তো 3টা পুরুষ পায়ের দিক দিয়ে বসে, আর মাথাটা ছিল আমাদের এদিকে, মহিলাটাই মাথা বাসিয়ে বসে। মামাকে মানে পায়ের মামা নৌকা চালাচ্ছে, মামার কাছে আমি বসে আছি। তো ছোট ছিলাম ওই সময়, তো মামাকে বলতেছে, মামা আমাকে যেন ভয় লাগতেছে, ভয় লাগার কোনো কারণ নেই, তো ওরা সামনে যাব, তো নামে দিয়ে আসি। তো নৌকা চালাচ্ছে, আর পাট ক্ষেত ছিল অনেক, পাট ক্ষেত তারপর বেঞ্চাগেট এগুলো ছিল।
আচ্ছা,
তো চালাচ্ছে নৌকা পাট ক্ষেতের সাইড দিয়ে। তো ওরা আমি ফলো করতেছি একটু, যাওয়ার পরে যে কেমন যেন লাশে যে মাথার মুটিটা মহিলাটা খুলে ফেললো, খুলে ফেলার পরে ওই 3টা পুরুষও মানে পুরো ইয়াটি খুলে ফেললো, ওগুলাতে যেটা বলে খুলে ফেলছে,
যেটা দিয়ে পেছিয়ে রাখা হয়েছিল
সেটা খুলে ফেলছিল, আর কেমন যে রক্তের একটা দাগও লাগা ছিল ওটার মধ্যে, ফলো করতে পারছি জোনাকে হয়তো। তো ওই পুরুষ 3টা লাশটা যখন ওইটা খোলার পরে মহিলাটা খুলে ফেললো, তা আমি দেখতে পেলাম যে হয়তো বা লাশটা পোস্টমর্টম করে আসছে, যেহেতু তো এটা একটু কাটা ছেড়া হইতেই পারে, কাছ থেকে যেহেতু ফলো করলাম যে লাস্টে যে নারী বুড়িটা যেটা ছিল ওইটা পুরুষ তিনটা বের করে পানি দিয়ে ধুইছে, এরকম আমার হচ্ছে আর কি, অনেক কিছু ধোয়া হচ্ছে। আমার ভয় লাগতেছে, আমি পরে যাবো এরকম ইশারা দিয়ে বলতেছি, আমার বলছি চুপ থাক, তো মামাকে পায়ের আমি জড়িয়ে ধরে দিই, মামাকে ইশারা দিয়ে বলি মামা এখানে হাত দিয়ে দেখাইছে, মামা ওই দিকে যান বাম দিকে যে রাস্তা আমাদেরকে পাশে যেতে হবে ওইখানে একটু থামান। তো এরকম করতে করতে লাস্টটা প্রায় ওরা মানে খাচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে আমার, আমার প্রথম ভয় লাগতেছে আমি পানি থেকে পড়ে যাবো এরকম অবস্থা। তো যাচ্ছি মামা যদি বুদ্ধিমত্তার কাজ করছে, উনি নৌকাটা আস্তে আস্তে ওই পাটটা মহিলাটা বলতেছে যে আমাদের ঠিক মতো ওইখানে নিয়ে যাও, কিন্তু এদিকে ঠিক মতো চালাও, এদিকে তাকানোর দরকার নেই। তো আমরা যাচ্ছি, যাওয়ার পর ওই পানির কাছে যখন আমরা যাই মামা ওকে বলে তুই নাম নৌকাটা, উনি আড়াআড়ি ভাবে না নিয়ে উনি পিছনের টাইপের নৌকাটা নিয়ে আসে,
মানে যেখানে যেতে বলেছিল আপনাদেরকে ওখানে না গিয়ে
আমরা সুবিধার জন্য একটা রাস্তায় আমরা নিয়ে, আর ওই রাস্তাটা পাশ দিয়ে যেতে হবে, নালা ছিল ওইটা পাশ দিয়ে যেতে হবে। তো মামা আমাকে ইশারা দেয় আর তুমি নেমে যাও, নৌকার পাড়ে বিড়াতে পারে নাই, দূরেই ছিল, কিন্তু আমি পায়ে একটু প্রবলেম হাঁটতে পারি না, তো আমি লাভ দিই, লাভ দেওয়ার পর একটু যাওয়ার পরে আমি এখানে অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই। তো মামা নামে সেন্সলেস হওয়ার আগে আমি শুনতে পাই যেটা ওরা মহিলাটা আমাদের উদ্দেশ্য বলতে, তোরা বেঁচে গেলি, তোরা নেমে গেলি আর বেঁচে গেলি, এটাই শব্দটা শুনি। তো মামা দৌড় দিয়ে চলে যায়। তো সকালবেলা আমাকে যেটা হয়, সকালবেলা জ্ঞান ফেরার পর মামাকে জিজ্ঞেস করি, মামা বলেছে তোরা এখানে তো চলে আসতি, ওরা বাসাতে আরো দুজন লোক নিয়ে আসে, নিয়ে এসে আমাকে নিয়ে যায়, পাশের বাড়ি ছিল, নিয়ে যাওয়ার
পর রাতের বেলায় এসে আপনাকে নিয়ে যায়,
রাতের বেলায় এসে নিয়ে যায়। আচ্ছা, আমি তো কিছু মনেই নেই আমার, নিয়ে যায়।
তখন ওনারা যখন আসছে তখন কি দেখতে পেয়েছে ওখানে?
ওখানে নৌকাকে ফলো করে, শুধু আমাকে নিয়ে চলে গেছে, নৌকা যা আছে সেটা আর মনে নেই, আমার অবস্থা দেখে আমাকে নিয়ে চলে যায়। সকালবেলা ওরা এখানে আসে, আমিও সাথে আসি ওদের, এসে আমরা যেটা ফলো করি যে লাস্টে পেছনে যে উগ্রটা ওইটা ছিল এবং কিছু রক্তের দাগ ছিল নৌকাটা
নৌকায়।
হ্যাঁ, তো নৌকাটা পরে ধুয়ে টুয়ে নৌকাটার পরে জানানো হয় না, এটা ভেঙে ফেলা হয়, আমাদের একটা হুজুর বলছিল যে এটা চালানোর দরকার নেই, এটা
নৌকাটা
ভেঙে ফেলা হয়, ভেঙে লাকি করে দেওয়া হয় আর কি। এটা ছিল আমার প্রথম ঘটনা।
এই ঘটনাটার মধ্যে দেখেন আমার কয়েকটা বিষয় হচ্ছে মানে খুব মানে একটা কিউরিয়াসিটি আছে। আমার প্রথম কথা হচ্ছে যে ওনাদেরকে যেহেতু তোলা হয়েছে এবং তাদের কিছু একটা উদ্দেশ্য ছিল, তো ওনাদেরকে কিন্তু ওইভাবে কোনো ধরনের কোনো অ্যাটাক বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি, তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আসলে উদ্দেশ্য কনফিউশনে পড়ে গেছি।
উদ্দেশ্য এরকম একটা হতে পারে যে তারা কোনো এক কারণে যে জায়গাটাতে ছিল ওই জায়গাটায় বসে লাশটার যে প্রসেসিংটা তারা করতে চাচ্ছিল, আমি খাওয়া বলবো না কারণ উনি নিজেই শিওর না যে আসলেই খাচ্ছিল কিনা, তো যে প্রসেসিংটা করতে চাচ্ছিল ওটা হয়তো পানি বা মাটির কারণে পসিবল হচ্ছিল না। আর এছাড়া আরেকটা ব্যাপার হতে পারে যে তারা কোনো একভাবে ওইখানে স্টাক ছিল এবং একটা মাধ্যম দরকার ছিল কোনো না কোনোখানে যাওয়ার জন্য,
যাওয়ার জন্য। এমন হতে পারে ওরা যে জায়গাটার মধ্যে ছিল ওদের হয়তো বা তাদেরকে সরাসরি করার মতো
কোনো
ক্ষমতা ছিল না, উপায় ছিল না,
সেটাও হতে পারে, জানি না আমরা। যাই হোক, এটা নিশ্চয়ই একমাত্র ঘটনা না যেটা আপনার সাথে ঘটেছে।
না, আরো একটা ঘটনা আছে আমার সাথে, নিজের সাথেই ঘটে।
সেটা কবে ঘটে?
তার বছরখানিক পরে হবে।
এই ঘটনার সাথে কি কোনোভাবে সম্পর্কিত?
না, এটা এটার সাথে সম্পর্কিত আমি জানি না, কিন্তু ঘটনা এটা ডিফারেন্ট টাইপের, মানে ওটা একটু আলাদা।
তাহলে একটু শুনি আমরা শুরু থেকেই।
ঘটনা যেটা করছে, আমার একটা ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ড জুবাইর নাম, ও একটা মামি ছিল, বাড়ির পাশে যেহেতু মামাকে বিয়ে করানো হয়েছে, তো ওখানে বেশিরভাগই রাতে যাইতো ওর যে মামিকে আনার জন্য, তো একটু ঝগড়া টগড়া হয়েছিল ওর মামিকে, মামি নিয়ে মামা সম্পর্কে, তো আমাকে আর ওকে পাঠানো হয় মামিকে আনার জন্য। তো আমরা যাই, রাস্তাটা ছিল 3 কিলোমিটার দূরত্ব এরকম, আর ওটা এরকম ছিল গাড়ির কোনো রাস্তা ছিল না, চক দিয়ে আমার যেতে হবে, এটা যেখানে যে মানে এখন পর্যন্ত এই চকে,
আচ্ছা
এখন পর্যন্ত গাড়ির রাস্তা এখনো হয়নি। তো আমরা এই সন্ধ্যার সময় যে চলে গেছি কোনো সমস্যা হয়নি, তো যেতে যেতে প্রায় রাত 8:30-9 এরকম বেজে গেছে। তো আমরা যখন খাওয়া দাওয়া করছি ওখানে ছিলাম প্রায় 11:30-12 এরকম বাজে, তখন একটা খবর আসলো যে ওই আমার ফ্রেন্ড জুবাইর ওর মামির মামা মারা গেছে, আমরা গিয়ে শুনতে পাই, মানে শুনতে কি আমরা যখন একটু রেস্ট নিই তারপরে খবরটা আসে,
যেই মামির বাসায় আপনারা যাচ্ছিলেন সেই মামির মামা মারা গেছে,
মারা যায়। তো আমার ফ্রেন্ড যেহেতু গেছে জুবাইর, তাকেও যেতে হবে, আর আমার এরকম ছিল আমার মানে পরের দিন এক্সাম ছিল যেহেতু আমার আশা করতে হবে, তো আমি ওকে বলি তোরাই যা, তোর বাড়ির সবাই চলে গেছে আর কি, আমার ফ্রেন্ড জুবাইর ওর মামি তারপর মামির যে কাকা আঙ্কি সবাই চলে গেছে।
আচ্ছা,
তো ওরা কাকা বলছিল যে আমি তাহলে তোমাকে আগে দিয়ে আসি, বলো না আমাদের একটা বিপদ, তোমাকে আগে দিতে হবে, আগে যেতে পারবো, রাস্তা যেহেতু জোনাক টাইপের সমস্যা নেই। তো ওরা চলে যায় 12টার দিকে, আমি রওনা দিই, তো আমাকে হাঁটতে হবে আপনার 3 কিলোমিটার রাস্তার চকটা, আর চকের সাইডে ছিল একটা নদী, নদী বলতে খাল, অনেক লম্বা একটা খাল চলে গেছে, আর দুই পাশে অনেক বড় বড় চোখ, আশেপাশে কোনো গ্রাম নেই, এরকম একটা ইয়ে দিয়ে আমার হাঁটতে হবে। তো আমি হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতেছি, কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে দুজন লোক মাছ ধরতেছে এরকম, একটা লোককে আমি চিনি না, আর একটা লোককে আমি চিনি আমার কাকা হয় সম্পর্কে। তো আমি বলি কাকা এত রাতে মাছ ধরতেছেন? ও, জোয়ারে পানি আসছে তো মাছ পাচ্ছি এই জন্য এখনো রয়েছে, কোথায় গেছে?
নদীর পাড়েই মাছ
খাইছি, মানে খালটার মাঝখানে ইয়ে করছে আর কি।
আচ্ছা,
তো আমাকে বলতেছে ঠিক আছে আমিও যাবো, তুই একটু দাঁড়া, তো উনি আমি একটু বসি, তো উনি মাছটা ধরে আমার সাথে আসে, বলেছে কাকা আপনি আগে যান। ওই কথা ঠিক আছে না, তুমি আগে যাও, আমি পিছনে হাঁটতেছি। যাই আমি আগে হাঁটতেছি, হাঁটার পরে পিছনে একটু পরে তাকাই, তাকে আমি আমি কাকে দেখতে পাই না, মাস্টার আছে কিছু দেখতে পাই না, একটু ভয় ঢুকে গেল আমার মনে। আসলে কি
মানে আপনারা দুজন এভাবে হাঁটা শুরু করেছিলেন যে আপনি সামনে যাচ্ছিলেন, উনি পেছনে পেছনে মাছ নিয়ে
আসতেছিল, কিন্তু একটু পরে যখন পিছনে তাকাই ওনাকে দেখতে পাই না।
আচ্ছা,
তো একটু ভয় ঢুকে গেছে মনের ভিতরে। একটু সামনে যখন আবার যাচ্ছি, তারপরে আমি দেখতে পেলাম যে খালের ওই পাশে চার পাঁচটা লোক একটা খাটিয়া লাশের কাঁধে করে নিয়ে আসছে। আমার এরকম মনে হলো যে লাশটা হয়তো বা ঢাকা থেকে কোথাও থেকে মারা গেছে, রাত্রে করে গ্রামে যেহেতু তারা নিয়ে যাচ্ছে আর কি, এরকম টাইপের। তো আমি দেখতে পেলাম যে লাশটা ওরা কাঁধে করে নিয়ে নদীর এপার আসছে, খালের এপার আসছে, এসে আমার সামনে দিয়ে চলে গেল। আমাকে আমি কিছু জিজ্ঞাসা করার ইয়ে পাইনি, ওরা আমাকে কিছু বলেনি। একটু দূরে যাওয়ার পরে আমি আর লাশটা দেখতে পাইনি, জোনাকের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
ওই লোকগুলো,
ওই লোকগুলোকে দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি, সবাই অদৃশ্য হয়ে গেল। তো এটাও আমার মনে ভয় পাচ্ছে। আর একটা দোয়া আমি শিখাছিলাম, আমার দাদা শিখিয়ে গেছে যে দোয়াটা পড়লে হয়তো কখনো এরকম হবে না, দোয়াটা পড়তে থাকি। তো একটু সামনে যখন যাই তো দেখি আপনার দানের সময় যেতে ছিল, তো দান আপনার তো দূরত্ব খ্যাত যেতে চোখে ছিল, তো দান কেউ কেউ নিত না, চোখের মধ্যে দান তারা রাত্রিবেলা সিদ্ধ করতো, রাত্রিবেলা ওইখানে। তো আমার এরকম লোক কেউ দান পাহারা দিচ্ছে হয়তো বা, এরকম একটা লোক সিগারেট খাচ্ছে বসে ওর পাহারা দিচ্ছে। আমি যে ছিলাম, আমি যাচ্ছি উনি আমার পিছন থেকে, মানে মুখ অন্যদিকে ওনার, আমি পিছনের দিকটা দেখতে পাচ্ছি। তো ওইখানে যাওয়ার পরে আমি বলি কে, তো উনি আমার যখন ফিরে ফিরার পরে ওনার চেহারাটা আমি দেখতে পাই না, ওনার চেহারা চুল দিয়ে ঢাকা আর কি, আমার শরীর ভিতরে লোমটোম টাইপের এরকম কিছু, মানে ভয়ার্থক একটা কি বলছে।
ওনার গায়ে কি কাপড় ছিল?
ওনার গায়ে কাপড় ছিল বেশি আমি ফলো করিনি, কিন্তু লোমের মধ্যে কেমন যেন একটা ছিল এরকম টাইপের। আর উনি পড়ছিল আপনার যে নাড়া ছিল না ওটা বলে ভাসে, কিন্তু অন্ধকার ওনার গায়ে পড়ছিল, পুরোপুরি ফলো করতে পারিনি। তো আমি উনি তাকানোর পরে আমি চোখটা, মানে কেমন যেন ভয়, আমার অস্থির মানে পড়ে যাবে এরকম অবস্থা আছে, চোখ বুঝে আমি সেই দোয়াটা আবার পড়তে থাকি। পড়ার পরে যখন চোখটা মেলে দেখলাম আর কিছু নেই, যাক স্বাভাবিক হয়ে গেছে। তো আমি যাচ্ছি দাঁড়া পর্বে আমার যখন বাড়ির কাছাকাছি, এর এক একটু আগে একটা পুকুর পড়ে খালের পাশে, তো এই পুকুরে পাড় দিয়ে গেলে হয়তো বা ভালো, কারণ ওই পুকুরে সাইডে যদি আমি যাই, যেহেতু সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে আর ক্ষেত্র একটু ভিজা, আর আমার যেহেতু একটু প্রবলেম, আমি লাঠি না হাঁটতে গেলে আমার লাঠিটা ওইখানে টেবে
যাবে,
জি, তো আমার যেতে পারবো না। এই জন্য আমি এর পাড়টাই বেশি বেছে নিলাম, পাড়টা আমি আগেও জানতাম না, এই পাড়টা একটু ভয়ানক, তারপর আমি পাড় দিয়ে যাবো, একটা সাহস নিয়ে আমি যাচ্ছি আর কি, আমি ওইখান থেকে যাবো, কারণ প্যাকের মধ্যে যদি আমি টেবে যাই তাহলে যেতে পারবো। তো আমি এখান দিয়ে যাচ্ছি, তো যাওয়ার পরে যখন পাড়ে উঠি, ওঠার পরে আমি দেখি যে পুকুরের মাঝখানে তিনজন লোক একটা লাশকে গোসল করাচ্ছে, একটা লাশ পানির মধ্যে গোসল করাচ্ছে। গোসল করার পরে ঠিক তার আবাসী পাড়ের মধ্যে বসে এই লাশটা কেমন জানি, মানে তাদের পেট ফেরে এই নারী বুড়িগুলো বের করছে আর কেমন খাচ্ছে টাইপের, এরকম টাইপের।
তোর মানে ভয়?
ছোট একটা বিরতির সময় হয়ে গেছে দরে, মাত্র তিন মিনিটের বিরতি। আমরা বিশ্বাস করি দর শুনতে হলে, দরের আসল মজা পেতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা দর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব দরের রেসিপিটা কি। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর। বৈশাখের এই তীব্র গরম গ্রামেগঞ্জে যে জিনিসটি হয়, সাধারণত অনেকেই বাইরে থাকেন, গাছতলায় কিংবা উঠোনে ঘুমন, ঘরের বারান্দায় ঘুমন, কিন্তু হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে অনেকেই যে এমন কিছু ঘটনার মুখোমুখি হন না তা কিন্তু নয়। এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রাহাত, রব্বি, আবিদ, জোবায়েদ এবং অনিক। আমি ফিরতে চাই আবারও আমার শ্রোতা যেখানে থেমেছিল ঠিক সেখান থেকে। দর শুনছেন আপনি এবিসি রেডিও এফএম 89.2 এ।
দর
তাদের পেট ফেলে নারী বুড়িগুলো বের করছে আর কেমন খাচ্ছে টাইপের, এরকম টাইপের। যাই এটা দেখে আমি একটা হিজুর গাছ ছিল পাশে, হিজুর গাছে নিচে যাই, এটা দেখছি, তারপর দেখার পরে আমার কি একটা অবস্থা হয়েছে আমি বলতে পারবো না। তখন আমি দেখতে পাই যে পাশ থেকে চারদিক থেকে তারপর জন্য লোক কেমন জানি আসতেছে আমাকে ধরবে, এরকম টাইপের। পিছন থেকে একটা লোক এসে আমার ঘাড়ে ধরে, তারপরে আমার কাছে মনে নেই, চোখ বুঝে আমি সেন্সিল হয়ে যাই। কিছুক্ষণ পরে যখন আমার ধ্যান ফিরে তখন দেখি একটা হুজুর টাইপের লোক উনি আমার সামনে দাঁড়ানো, তা বলতেছে বাবা তুমি কোথা থেকে আসলো? আমি বললাম আঙ্কেল আমি তো এখান থেকে আসছি, আপনি কে? আমাকে চিনবেন? আমি ওয়াজি গেছি নবীনগর, একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিল থেকে আসছি। তো আমি তোমাকে এখানে দেখে দাঁড়াইছি, তুমি এখানে কেন? কারণ আমি বলতেছি না, একটু ভয় পেয়েছি। এটা কোথায় যাবো? আমি তো পাশে যে বোনের পরে ওখানে যাবো। ঠিক আছে আসো, তোমাকে আগাই দিই। তুমি পারে দাঁড়িয়ে রয়েছি, ওনাকে আমি বললাম কতবার আমি সাকু দিয়ে এই পাশে আসি, কারণ আমি এ পাশে যাবো না, আমি ওইখান থেকে চলে যাবো, তুমি ওইখানে যাও, আর ওইখানে যাও যেহেতু চলে যাও। কিন্তু আমি বাড়িতে উঠি, ওঠার পর পিছনে তাকাই, ওনাকে দেখতে পাই না, যেহেতু উনি এখান থেকে চলে গেল যদি উনি হাইটেও যায় তারপর দশ মিনিট আগে দেখা যাবে, কারণ ওইখানে কোনো বাড়ি ঘর ছিল না,
ওইখানে
কিচ্ছু নেই, শুধু খালি মাঠ। আর জোনাক ছিল প্রচন্ড, উনি হাইটে গেলে আমি দেখবো তো ওনাকে ফিরে দু মিনিট পরে আমি ফিরে ওনাকে দেখি না, দু মিনিট কি আর কম হবে, এক মিনিট পরে ওনাকে আমি দেখি না, আমার মতো নেই কিচ্ছু নেই। তো বাড়িতে যাই গিয়ে আমার
লোকটার চেহারা কি আপনি কোনো ভাবে
চেহারাটা আমি চিনতে পারিনি, ওনার পাখি দিয়ে ঢাকা ছিল।
আর আশেপাশে কোনো মাহফিল আসলে হচ্ছিল,
মাহফিল হচ্ছিল, ওদের মাহফিল হচ্ছিল, কিন্তু যে উনি যে ওই মাহফিলে গেছে বা ওনার বাসা আমি জিজ্ঞেস করি আপনার বাসা কোথায়, উনি আমার বাসাটা বলে নাই যে আমার বাসা পাশে, এরকম টাইপের বলছে। আমি পরে জিজ্ঞেস করিনি যে কোন গ্রামে, এটা জিজ্ঞেস করিনি। তো আমি বোনের এখানে যাই গিয়ে আমি বোনকে ডাক দিই, ডাকার পরে উনি দরজা খোলা পরে আমি সংক্রান্তি হয়ে যাই। তো উনি আমার একটা মামাই ছিল তাহলে, উনি আমাকে ওয়াটার বলে করে সুস্থ করে পানি টানি খাওয়া। তো এই ছিল একটা আমার দ্বিতীয় ঘটনা।
ওকে, তাহলে রাহাত ভাইয়ের ঘটনা তো শুনলাম, লাশের সাথে কোন একটা কানেকশন এখানে আছে, প্রতিবারই উনি একটা করে লাশ দেখতে পাচ্ছেন। এবং আপনার কি ছোটবেলার এমন কোন স্মৃতি আছে যখন আপনার সামনে কোন লাশ ছিল যেটা ছিঁড়ে ফেটে গেছিল কোনো ভাবে?
ছোটবেলা বলতে কি, আমার বয়স যখন চার বছর একটা ঘটনা মনে পড়ে, আমি আমার নাইন বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার যে পায়ের সমস্যাটা দেখতেছেন, এটা আসলে ওইখান থেকে
কিভাবে হয়েছিল,
আমি খেলতেছিলাম বিকালবেলা, বিকালবেলা সন্ধ্যার একটু আগে, তো সবাই চলে যায় আমি এখানে দেখি, তো আমি একটা লাশ আপনার একটা ঘাপ কাট ছিল এটা ঝুলতে দেখি আর কি ওইখানে, তো ওইখান থেকে ঝুলার পরে আমি ওখানে পড়ে যাই, পড়ে যাবো আমার জ্বর আসে, জ্বর আসার পর থেকে আমার পাঠায় এরকম সমস্যা।
আচ্ছা,
ওইখান
থেকে এটা হয়েছে কিনা আমি জানি না, এটা বলতে পারবো না। তবে আমি আপনাকে প্রশ্নটা করার পিছনে কারণটা হচ্ছে এটা, যে আপনি যতবার ভয় পেয়েছেন ততবার আপনার সামনে একটা লাশ হাজির হয়েছে, এটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে যে আপনার ছোটবেলার ওই ভয়টা আপনার ভিতরে এমন ভাবে গেঁথে গেছে।
এখন দেখেন এখন পর্যন্ত সেই প্রবলেমটা আমি কিন্তু হাঁটতে পারি না।
আমাদের সামনে যেহেতু রাহাত ভাই আছে, আমরা দেখতে পাচ্ছি যে উনি হাঁটতে স্ট্রেচারে করে হাঁটেন এবং তারপরেও এত দূরে উনি দরের জার্নিতে যোগ দিয়েছেন। এবং ভাই, এইটা আমি রেহান একটা জিনিস বলতে চাই যে ওই লাশ দেখার পরে যে ওনার জ্বরের পর থেকে এটা শক থেকে এটা হতে পারে, আমি
শক থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে নার্ভাস ব্রেকডাউন, এবং এই নার্ভাস ব্রেকডাউন থেকে আপনার ব্রেনের অনেক নার্ভ, অনেক সময় দেখা যায় যে আপনার এই পায়ের কন্ট্রোলে যে নার্ভ গুলো ছিল সেগুলো সামহাও কাজ করা বন্ধ করে দেয়, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটে।
এটা যতটুকু আমি ভৌতিক কানেকশন বলবো তার চেয়ে বেশি হচ্ছে আপনার ভয়টা হয়তো বা কোনো কারণে
বলতে জানি না কেন হয়েছে।
ওকে রাহাত ভাই,
বিশ্লেষণে না যাওয়াই ভালো, অনেকেই কমপ্লেন করছে যে আমরা বিশ্লেষণ করে দিলে নাকি তাদের মধ্যে থেকে ভয় চলে যাচ্ছে, আর আমি বিশ্বাস করি যে বিশ্লেষণের পর থেকেই ভয় শুরু হয়।
তো অনেক ধন্যবাদ রাহাত ভাই, যে আপনার দুইটা ঘটনা আমরা শুনেছি, এবং দুইটা ঘটনাই আশা করি যারা শুনবে বা শুনছে সবার কাছে বেশ ভালো লাগবে। বেশ কিছু ঘটনা তো শোনা হয়ে গেছে এবং আরো কিছু ঘটনা অপেক্ষা করছে, এবং আমরা আরো বেশি এক্সাইটেড আছি যে আরো নতুন নতুন কিছু পাওয়া,
আরো বেশি ভয়ঙ্কর কিছু পাওয়া যায় কিনা। যাই হোক, আমাদের সাথে এখন যে আছে তার পরিচয়টা আমরা তার কাছ থেকেই শুনি। ভাইয়া নাম
রাব্বি, আমি বিপুর থেকে এসেছি। আজকে যে আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমি জানি না আমার ফ্যামিলি রিলেটেড কিনা, তবে এটুকু সত্যি যে আমার ফ্যামিলি, আমার বাবা কাকা ফুপি মানে দাদা দাদি যারা আছে সবার সাথেই আমি যে বাড়িতে আমি এক্সপিরিয়েন্স গুলো হয়েছে সেখানে তাদের সাথেও বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে তাদের।
মানে আপনি বলতে চাচ্ছেন যে মেবি আপনার ঘটনার সাথে আপনার একটা পারিবারিক সম্পর্ক থাকতে পারে?
দ্যাটস রাইট, একটা পারিবারিক সম্পর্ক থাকতেই পারে।
তো সেই সম্পর্কটা কি এখনো কন্টিনিউ চলছে নাকি এটার এন্ড হয়েছে?
না, এখন আসলে আমাদের ফ্যামিলির কেউই মানে বাড়িতে শুধু দাদা দাদি আছে।
ওকে, তাহলে আমরা এটা না যাই এখন, আমরা শুরু থেকে মনে হয় শুনলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো।
রাইট, যেটা বলতে চাচ্ছিলাম যে যদি সেরকম কোনো ভাইটাল ঘটনা থেকে থাকে আপনার পরিবারের সাথে যেটা আগে ঘটেছে সেটা দিয়ে আমরা শুরু করি।
কাহিনীটা হচ্ছে এরকম যে আমাদের বাড়ির পাশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তো একদিন রাতের বেলা
কোথায় আমরা একটু যদি
আমাদের বাড়িটা হচ্ছে পটুয়াখালীতে মির্জাগঞ্জ এবং কলাগাছি, আর গ্রামটা এখন আপাতত মোটামুটি একটু উন্নত কিন্তু তখনকার সময় ছিল একদম
অজপাড়া।
তো যে জিনিসটা দেখা যাচ্ছে যে মানে তারা বাড়ির পাশে একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন, তো অনুষ্ঠানে যাওয়ার পথে যে আমার দাদা দাদি এবং দুইটা ফুপু যাওয়ার পরে তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলেন, এবং দেখা গেছে তাদের কাছে টর্চ ছিল, টর্চ দিয়ে আলো ফেলার পরে দেখা গেছে ওরকম কিছুই তারা খুঁজে পায়নি।
অদ্ভুত কিছু আওয়াজ মানে কি, মানে কারো চলাফেরার শব্দ এই ধরনের?
হ্যাঁ, এরকম কিছু একটা, যে পাশে একটা খাল ছিল, খাল দিয়ে কেউ সাঁতার কাটতেছে বা ডুব দিচ্ছে বা উঠছে, এরকম কিছু একটা আওয়াজ, পানিতে একটা আওয়াজ আর কি, এরকম
পানির মধ্যে,
হ্যাঁ পানির মধ্যে আওয়াজ হচ্ছিল। তো কিন্তু যখন তারা লাইট মারতেছিল, যে পানির মধ্যে আওয়াজ হলে অবশ্যই পানি নড়বে তাই না, দেখা যাচ্ছিল যে পানিটা কিছু নড়তেছিল। তো এই কাহিনী ঘটার পরে তারপর ওইভাবে কিছু নোটিস করে তারা অনুষ্ঠানে যায়, অনুষ্ঠান থেকে আসে বাসায়। পরবর্তীতে যেটা দেখা যায় যে আমার যে ফুপিটা, আমি নামটা নাই উল্লেখ করি, ওই যে ফুপিটা তার মধ্যে বিশেষ কিছু মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যে চুপচাপ বসে থাকে তাতে মানে চিল্লা চিৎকার চাচামেচি করে, হঠাৎ করে মানে খারাপ বিহেভ করে সবার সাথে, এই ধরনের বেশ কিছু অ্যাক্টিভিটিস তার মধ্যে দেখা যায়।
কিন্তু উনি তো একা যাচ্ছিল কি?
না, চারজন ছিলেন,
চারজন ছিল।
তার মধ্যে থেকে ওনার শুধু সমস্যা হচ্ছে, বাকি তিনজনের কিছু হয়নি। এক পর্যায়ে দেখা যায় যে সে মানে ফ্যামিলিতে আদারওয়াইজ যারা মেম্বার রয়েছে তাদের সাথেও খারাপ বিহেভ করতে শুরু করে। এই খারাপ বিহেভের এক পর্যায়ে সে আমার দাদুর সাথে মানে তার বাবার সাথে এই ধরনের একটা বিহেভ করে যে সে কিছু একটা দ্বারা অ্যাট্যাক্ট হয়েছে, এবং তার কণ্ঠর মধ্যে দিয়ে সে যাকে যে তাকে অ্যাটাক করেছে সে বলতেছিল যে সে তাকে নিয়ে যাবে এবং কোনোভাবে তাকে রোদে রাখা যাবে না, এরকম কিছু একটা।
আচ্ছা, এই ক্ষেত্রে মানে ওনার কি ভয়েস চেঞ্জ হয়েছিল?
না, ভয়েস চেঞ্জ না, ভয়েস ঠিকই ছিল, বাট
কিন্তু বোঝাই যাচ্ছিল যে কথাগুলো আসলে তার নয়
ছিল, কারণ বাবার সাথে তো তুই বা এরকম দিদি থাকে না, হ্যাঁ এরকম কোনো ব্যবহার যে করা সম্ভব না, যেহেতু আমার দাদা অত্যন্ত রাগি। তো পরবর্তীতে দাদু এই যে এরকম ব্যবহার করার কারণে মারধর করে, মানে বিভিন্ন ধরনের, তো
মানে একবার ফুফুকে আপনার দাদু মারধর করে মানে শাসন করার চেষ্টা করে যে তুমি কেন এমন ব্যবহার করছো,
পাগলামি করতেছো আর কি।
আচ্ছা,
তো এক পর্যায়ে বিভিন্ন,
ওনার বয়সটা কত ছিল তখন?
তখন ফুপি ইন্টার ফার্স্ট ইয়ার বেবি করতেছে। তো এক পর্যায়ে দেখা যায় যে মানে দাদু মোটামুটি একটু বিশ্বাস করতে শুরু করে, বিশ্বাস করতে শুরু করার পরে সে রুম শিফট করে তার মানে আমার ফুপির রুমের পাশে চলে আসে, যে তো রাত্রে কি হয় সেটা আজকে আমি দেখবো। তো এরকম এক সময় হঠাৎ করে একদিন রাত্রেবেলা মানে ফুপি চিৎকার করতে থাকে যে বাবা আসেন আসেন, ওই আসছে আমাকে নিয়ে যেতে আসছে, তার একটু আসেন। তো এরকম যখন বলে তো দাদু হাতের কাছে যা ছিল তাই নিয়ে দৌড়ে তার রুমে যায়। রুমে যাওয়ার পর ফুপি বলতেছে ওই যে দেখেন মশারির পাশে দাঁড়ায় থাকছে, হাতে পান নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে।
এটা আপনার ফুপু বলছে?
ফুপু বলতেছে দেখেন মানে ওকে কিছু বলে না, কত বড় সাহস, আমার রুম পর্যন্ত চলে আসছে।
আপনার দাদু কিছু দেখতে পাচ্ছে
না? দাদু তখন মানে চিৎকার কত কি বলতেছি সব বলতে বলো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন না মানে ওই যে ঝাঁকড়া চুল, মাথায় কোকড়ানো চুল, ওই যে দাঁড়ায় থাকছে আপনি দেখতে পাচ্ছেন না, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তো মানে দাদু দেখতেছে যে ফুপি একদম তার মশারির এক কোনায় গিয়ে একটু জড়সড় হয়ে বসে থাকছে। তো দাদু মশারিটা সেটা ফেলে দিয়ে ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে মা তুই ভয় পাস না, কি হয়েছে আমার কাছে বল তুই, তো আমি এখানেই আসি, কেউ কিছু তো করতে পারবে না, এই তো জিনিসটা সবাই বিলিভ করে যে সামথিং ইজ রং হিয়ার। এরকম একটা পর্যায়ে যে আমার দাদির যে বাবা, আই মিন দ্যাটস মিন আমার বড় বাবা, তিনি আসলে এই ধরনের মানে দিন দিনের বিভিন্ন ধরনের ইটি করে থাকেন, তার বেশ সুনাম রয়েছে।
আচ্ছা,
তো দাদি বাবাকে খবর দেয় যে তোমার নাতির বিভিন্ন সমস্যা হচ্ছে, তুমি একটু আসো। তো বড় বাবার বাড়িতে আসার পরই মানে ফুপি আগের চেয়েও বেশি খারাপ বিহেভ করা শুরু করে, চিৎকার চাচামেচি, ওকে আনছো কেন, ওরে সরাও, ওরে বাড়ি থেকে সরাও, নাহলে কিন্তু সবার সমস্যা করবো, এই ধরনের বিভিন্ন থ্রেট করতে থাকে। তো থ্রেট করতে থাকার পর বড় বাবা বলে যে থাম, আমার নাকিটাকে কষ্ট দিচ্ছিস, তোকে আমি দেখতেছি। বড় বাবা কিছু একটা তাবিজ জাতীয় কিছু একটা দেন, সেটা ওই ফুপির মাথায় দিয়ে রাখার জন্য।
আচ্ছা,
তো এটা যখন মাথায় পড়ানো হয়, পড়ানোর পরে দেখা যায় যে মোটামুটি একটু ভালো হয় আর কি। তো ভালো হওয়ার পর তো কিছুদিন বড় বাবা থাকার পরে আসলে চলে যায়। তো ওই ফুপি মাথা আটানোর সময় জানি না সে নিজের ইচ্ছা করে করেছিল কিনা, নাকি অসাবধানতা বশত কিছু একটা হয়েছিল, তার মাথা থেকে ওই তাবিজটা যে কোনো ভাবে
যে কোনো ভাবে সরে গেছে।
সরে যাওয়ার পরই আবার অ্যাক্টিভিটিসটা মানে আবার
আগের মতো,
আগের মতো শুরু হয়। তো শুরু হওয়ার পর আবারও সেই একই তাণ্ডব, রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি, দিবি না কেন, পরবর্তীতে এখন বলতেছি এখন এখন দিয়ে দে, না হলে কিন্তু পরবর্তীতে আরো ঝামেলায় পড়বি। তো এরকম কিছু একটা বড় বাবাকে আবারও খবর দেওয়া হয়েছিল যে আপনি আবার একটু আসেন, তো তিনি আসবেন যে আকাশে কালকের মধ্যে চলে আসবেন। তো এরকম সকালবেলা একদিন ফুপি মানে বাসা থেকে বেরোচ্ছে, দাদি রান্না করে কিচেনে কাজ করতেছিল, তো ফুপি দাদিকে বলতেছিল যে মা আমি ফ্রেশ হতে যাই। দাদি বললো যে এটা ফ্রেশ হতে যাবে, তো বাসার মধ্যেই তো আছে সবকিছু, তো বাইরে যাচ্ছিস? না মা আমি একটু পুকুর পাড়ের দিকে যাই। পুকুর পাড়ের দিকে যাবি? তো দাদি তো কাজ করতে ছিলেন, ওইভাবে ওইভাবে নোটিস করে না যে পুকুর পাড়ে যাচ্ছে বা কাজে যাচ্ছে। প্রথম একবার বলছে যা মা আমি কিন্তু যাচ্ছি পুকুর পাড়ে মুখ ধুতে,
সে আবারও বললো,
আবারও বললো তাহলে যা। তারপর আবার মা আমি কিন্তু সত্যি যাচ্ছি পুকুর পাড়ে মুখ ধুতে। তো এই তিনবার যখন বললো তো স্বাভাবিক ভাবে দাদি একটু মানে রেগে গেছে, যাবি যা জন্মে যাওয়া যাচ্ছিস নাকি,
মানে একটু বিরক্ত হয়ে
যাবি যা, এতবার বলো,
এতবার বলো।
তো ফুপি দাদির দিকে তাকে একটা হাসি দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর হঠাৎ করে ঘন্টাখানেক হয়ে গেছে, নিখোঁজ, কোথাও দেখতে পাচ্ছে না। তো নেই দেখার পরে সবাই খোঁজাখুঁজি শুরু করলো কোথায় গেল। তো এই ধরনের ব্যাপারটা তো সবাই জানতো যে এর সাথে এরকম ঝামেলা হচ্ছে। তো তার আশেপাশে বিভিন্ন ধরনের যে গাছ টাছ, জিনারা যেসব গাছ টাছ ইউজ করে, বড় উঁচু গাছ মানে বিভিন্ন ধরনের এইসব এইসব জায়গায় খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তো যখন আনুমানিক 10:11 বাজে, ছাত্ররা স্কুলে যাচ্ছিল, পুকুর পার দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখে পুকুরের মাঝখানে মানে আমার ফুপির লাশটা ভেসে উঠছে। তো বেশি উঠছে পর তারপর মানে তাকে ওখান থেকে তোলা হয়, যেটা নোটিশ করা যায় তার তুমি কানে নাকে এরকম জায়গায় মানে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে এবং সেই ক্ষত দিয়ে রক্ত পড়তেছিল, তাজা রক্ত। আমরা সাধারণত যেটা জানি যে একটা মানুষ মারা যাওয়ার পর তার রক্তগুলো শিথিল হয়ে যায়, কোনটাগুলো জমাট ধরে যায়, কিন্তু তার ক্ষেত্রে যে কেন এরকমটা হচ্ছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না।
তখনও রক্ত পড়ছিল,
তখন রক্ত পড়ছিল, তারপর তাকে গোসল করানোর পর, তারপর তাকে কাপড়ে কাপড়ে মোড়ানোর পরে ওই কাপড় ভিজে যাচ্ছিল,
রক্ত থামছে না,
রক্ত থামছে না।
আপনি কি কোনো ভাবে নিজের সাথে ঘটা ঘটনাকে এটার সাথে রিলেট করেন?
রিলেট করি না, তবে রিলেটেড আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে আমি রিলেটেড করতে পারি, বাট আমি জাস্ট এতটুকু সিম্পটমস পাচ্ছি সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে সবসময় সবাইকেই বলা হয় যে একটু সাবধান আমার গ্রামের বাড়ি থেকে আমার টেস্ট পরীক্ষা চলতেছিল।
আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে যেখানে বলছিলেন?
হ্যাঁ হ্যাঁ। তো আমাদের বাসায় থাকি আমি, দাদা, আমার দাদি, এই তিনজনই, আর ফ্যামিলি যারা রয়েছেন সবাই সবাই এদিক ওদিক রয়েছেন। তো আমার টেস্ট পরীক্ষা চলতেছে, আমাদের বাসাটা হচ্ছে দোতলায়, দাদু দাদি একটু বুড়া যেহেতু তারা নিচতলায় থাকে আর আমার রুমটা একদম উপরের তলায় দোতলায়।
আচ্ছা,
তো এখানে আমার মজুর নিজের মতো করে আমি থাকি। তো আমার হায়ার ম্যাথমেটিক্স পরীক্ষার আগের দিন রাতে, সময়টা ঠিক 12টা উপর হবে, রাতে খাবার পরে অনেকক্ষণ ধরে ম্যাথ করতেছি, তো হঠাৎ করে সব লাইট তো বন্ধ, সব লাইট বন্ধ, শুধু আমার রুমে লাইট জ্বলতেছে। তো আমার রুমের লাইটটা মানে আমার দরজা দিয়ে একটু দূরে গিয়ে জাস্ট আমাদের ঘরের ওই মাথায় যে সিঁড়ি, সিঁড়ির ঘর বাড়ি পর্যন্ত পড়ে, ওই পাশ দিয়েই মানে আমাদের বাসার পাশে অনেকগুলো বাঁশ বাগান আছে, আমাদের বাড়িতে প্রায় 7টা বাঁশ বাগান আছে এবং 7টাই 7 প্রজাতির বাঁশ। আমি ওইদিকে আমার চোখটা পড়ে, পরে পরে দেখলাম যে মানে কেউ একজন দাঁড়ায় থাকছে এবং সে একটা মেয়ে জাতীয় এবং সে একটা সাদা শাড়ি পরে আছে, কিন্তু তার গলার উপরের দিকটা যেহেতু স্বাভাবিক ভাবে এইসব বিশ্বাস কম করি সবাই, তো আমি ভাবলাম যে হয়তো ওই ভৌতিক কোনো ব্যাপার স্যাপার যে পর্দা নড়তেছে, আমি ভাবতেছি ভূত, তো এরকম কিছু একটা ভেবে কনসেন্ট্রেশনটা ওদিক থেকে ঘুরিয়ে ফেলি, ঘুরিয়ে আমার দিকে নিয়ে আসি। তো আমি আমার মতো ম্যাথ করতেছি, তো কিছুক্ষণ পর আবার
আমি একটা জিনিস একটু ক্লিয়ার হয়নি, আপনার রুম থেকে পজিশনটা আপনি কোথায় ঠিক দেখতে পেয়েছিলেন এটা আমি ক্লিয়ার না।
আসলে আমার রুম থেকে আমার ঘরের অপর প্রান্তে আর কি, দোতলারই অপর সাইড,
মানে সেটা কি একটা বারান্দা বা করিডোর হয়ে গেছে?
করিডোরের মতো।
আচ্ছা আচ্ছা,
করিডোরের পাশে একটা জানালা আছে।
ওকে, এই পর্যন্ত। সেই জানালা থেকে আপনি তাকে বাইরে দেখতে পাচ্ছিলেন?
না না না, ওই যে ঘরের ভিতরে,
ঘরের ভিতরে দেখতে পেয়েছেন?
হ্যাঁ হ্যাঁ। তো ঘর, আমাদের ঘরটা মোটামুটি বড়, তো আমার থেকে প্রায় 30 ফুটের মতো দূরে।
তারপর আপনার কাছে মানে
আমি
লাগেনি
না ভৌতিক, আমি আসলে সচরাচর এই ধরনের কিছুতে বিশ্বাস করি না, পৃথিবীতে জিন আছে বাট ভূত প্রেতাত্মা এসব আমি টোটালি আসলে বিলিভ করি না।
ওকে, আপনি মানে বিভিন্ন লজিক দিয়ে আপনি এটা মাথা থেকে সরিয়ে দেওয়ার
চেষ্টা করছেন? এটা আমি কিছু একটা দেখছি, ওটা কিছু না, জাস্ট হয়তো বা পর্দার মধ্যে
ইগনোর করেছে,
ইগনোর করছে। তারপর পরবর্তীতে নিজের সাথে কি দেখলাম আমরা একটু দেখি, তো এই কিউরিওসিটির বশবর্তী হয়ে আমি নেক্সট টাইম আবার তাকে, আবার তাকাবার পর দেখা যায় সে আগে ছিল 30 ফুট দূরে, এখন 30 ফুট থেকে 10 ফুট সে মাইনাস করে গেছে, 20 ফুট এরিয়ার মধ্যে
আরো কাছে দেখতে
আসে চলে আসে।
এবার কি আপনি চেহারা দেখতে পাচ্ছেন?
না, এবার ওই একই সিস্টেমের অবস্থা,
ওই একই ভাবে ছায়া,
একই ভাবে ছায়া, মানে এতটুকু মানে জাস্ট গলার উপরটা, এদিকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, শাড়ি হাত দেখতে পাচ্ছি, আমি আবার অঙ্ক করা শুরু করি। এবারের পর্যায়ে যেটা দেখা যায় যে আবার আমি মানে আমি একটু তাকে দেখি ওখান থেকে চলে গেছে, এবার যদি মানে ওই সময় মাথার মধ্যে ভ্রম ছিল এবার হয়তো বা ওটা ক্লিয়ার হয়েছে, তো মানে আমি আবার তাকাই, আবার ডাকাবার পর দেখলাম যে সে একদম আমার মানে যে আমার রুমে ঢোকার দরজার পাশে চলে আসছে, আমার কাছ থেকে হায়েস্ট 4 হাতের মতো দূরে। আমি সাথে সাথে আমার সমস্ত মানে বাইরের যে ইনজুরিগুলো রয়েছে, আমার হাত, পা, আমার গলার কণ্ঠস্বর, স্টিল পজিশন, জাস্ট স্ট্যাচু, এরকম একটা পজিশনে চলে আসে, যার কারণে আমি কিছু নাড়াতে পারছি না, মানে জোরে চিৎকার দিচ্ছি, দাদা দাদিকে ডাক দিচ্ছি, বাট আমার গলা, আমি ডাক দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার গলা থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না। এবার আমি মানে মাথার মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি ই করতে থাকি যে আমি কোন মাসে, আমার কাছে স্টিল রেস্কেল রয়েছে, তো এগুলো আমি টাচ করতে পারলে হয়তো আমার মানে একটা সুফল পেতে পারি,
মানে উনি একটা ট্রেডিশনাল কথা।
তো এরা যখন চেষ্টা করতে আমার হাত এরকম টেবিল উপর রাখা, স্কেলটা আমার পাশেই, বাট যে আমি স্কেলটা টাচ করবো এরকম কোনো ক্ষমতা আমার মধ্যে কাজ করতেছে না, আমি পারতেছি না। তো কলম ছিল হাতে, হাত থেকে কলমটাও পড়ে গেছে, মানে নিজেকে খুব অসহায় লাগতেছিল, কি করবো যে তাহলে
আমি এখন ওই অস্তিত্বটা কোথায়,
অস্তিত্ব ওদিকে, তো আমি মানে ওই যে ওদিকে তাকিয়ে যে মাথাটা ঘুরেছি ও কোথায় আছে আমি তা কিছু জানি না, আমার ঘাড় ঘোরানোর মতো শক্তি নাই।
বিরতি সময় হয়ে গেল আরো একবার, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 এ। আর যে কিভাবে আপনার সঙ্গে রয়েছি টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডের রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, এই অনুভূতিক ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য, ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই দর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। আরো একবার বিরতির সময় হয়ে গেল, ঠিক 12:06 আবারও ফিরে আসছি আমার টিম মেম্বারদের নিয়ে দরে। দর
ABC Radio, FM 89.2.
বেজে 6 মিনিট হচ্ছে সময়। আজকে দরে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছে রাহাত, রাব্বি, আবিদ, জোবাইদ এবং অনেক, যাদের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা ধীরে ধীরে সবার কাছ থেকেই তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতিভৌতিক ঘটনাগুলো জানছি, এবং মনে রাখবেন এই এপিসোডটি ধারণ করা হয়েছে কোনো এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে, যেখানে 3টি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং খুবই রহস্যজনকভাবে সেই মৃত্যু হয়েছিল তাদের। ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখতে হবে ডরকে উপভোগ করতে হলে। বৈশাখের এই গুমোট হাওয়ায় জানালাটা তো অবশ্যই খোলা আছে আমরা বিশ্বাস করি, লাইটটা অফ করে দিন, একা থাকুন, যদি নিতান্তই থাকতে হয় তাহলে কাছের কোনো বন্ধুকে রাখুন, একেবারে পিনপতন নিরবতায় উপভোগ করার চেষ্টা করুন ডর, এবং নিশ্চিত হয়ে নেবেন রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি পাচ্ছেন কিনা। সাউন্ডে কাজ করেছে লোবান।
তো আমি মানে ওই যে ওদিকে তাকিয়ে যে মাথাটা ঘুরেছি ও কোথায় আছে আমি তা কিছু জানি না,
আপনি আর ফেরার মতো শক্তিও
না, না আমার ঘাড় ঘোরানোর মতো শক্তি নাই। তো চিন্তা করলাম যে পা দিয়ে ধুপধাপ আওয়াজ করি, আমি যদি চেহারা বসা পা দিয়ে যদি নিচে মেঝেতে আঘাত করি তাহলে একটা শব্দ হবে যেটা নিচে মানুষকে জাগায় দেবে, যে ওরা এত রাত্রে এরকম শব্দ করতেছে, তো এরকম করতেছে, বাট আমি কানে শুনতেছি যে কোনো শব্দ হচ্ছে না। আর এই পজিশনে যে জিনিসটা হচ্ছে, আমি প্রচন্ড পরিমাণ খাঁচ্ছি, এতটা ভয় পাচ্ছি যে আমি বুঝি আমার মনে হয় আমি কি আর নেক্সট টাইম কিছু করতে পারবো না, আমার লাইফ থেকে এখানে এন্ড হয়ে গেল নাকি। তো এরকম এক পর্যায়ে দেখা যায় যে কিছুক্ষণ পর আমি ফ্রি হয়ে যাই, ফ্রি হয়ে বা হাত নাড়াচাড়া করে মানে চিন্তা করলাম যে এত রাত্রে দাদা দাদিকে ডাকবো, তো এত রাত্রে যদি তাদেরকে ডাকি তাহলে হয়তো বা তারা ভাববে যে ও খামোখায় ভয় পেয়েছে, ইগোতে লাগবে যে সাহস নেই ছেলেটা, যে দাদা দেখি আমার তো কোনো ক্ষতি হয় না, এটা যদি নিচে বলি তাহলে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে, এই করো তা হুজুরের কাছে যাও, এই জিনিসটা চিন্তা করে যে না এসব আমি পছন্দ করি না, যেহেতু এসব আমি ভুলে যাই, তো চিন্তা করলো মাস্কের মতো ম্যাথ করা এখানে বন্ধ থাকে, মানে আমার এখন ঘুমোতে যাওয়া উচিত, তো এটা চিন্তা করে টেবিলের উপর থেকে বই খাতা সবকিছু গুছিয়ে রেখে তো লাইট অফ করতে যাবো, ঘুরে টেবিল থেকে উঠছি, উঠে মোড় ঘুরে যখন আমি আমার খাটের দিকে যাব, তো আমার খাটের দিকে যাওয়ার পথে আমার পাশে একটা সোফা পড়ে, সোফার পরে খাটটা, আর খাটের ঠিক মানে বাম সাইডে একটা উইন্ডো রয়েছে বা জানালা রয়েছে, ওই জানালাটা খোলা, তো আমি দেখতে পাচ্ছি সে ওইখানে জানালার হারে মানে থুকনিতে হাত দিয়ে বসে আছে, বসে ঠিক আমার দিকে তাকাতে,
ঘুরে দেখলেন যে আপনার সামনে সে বসা খাটের উপর,
খাটের উপর
গালে হাত দিয়ে,
গালে হাত দিয়ে,
এবার কি তার চেহারা দেখতে পাচ্ছিলেন?
ওই চুল উঠতেছিল, খেয়াল আছে যে চুল উঠতেছিল। এই জিনিসটা দেখার পর আমি আবার ওই আগের মতো হয়ে যাই, আমি ধূপ করে ওই যে সোফার উপর পড়ে গেলাম, এবং ওই অবস্থায় আমি ওখানে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মানে আমি অর্ধেকটা সোপার উপরে অর্ধেকটা নিচে, চিন্তা করলাম কি হয়েছে, মানে হঠাৎ করে তো কিছুই মনে পড়ে, তারপরে কিছুক্ষণ পর আস্তে আস্তে করে সবকিছু মনে করলো। তো মনে করার পরে যে ফুপির কথা মনে পড়লো যে ফুপির কিন্তু এরকম কিছুটা হয়েছিল, তো আমার এখনই সাবধান হওয়া উচিত। তো আমি ব্যাপারটা দাদির সাথে শেয়ার করি, দাদির সাথে শেয়ার করার পর ওই যে সচরাচর যেটা বলবে যে হুজুরের কাছে যাবো, তো আমি হুজুরের কাছে যাইনি, সচরাচর আমাকে বলা হলো যে নিচে শিফট করতে। তো এইভাবে কোনোভাবে মানে সিটা কমপ্লিট করে তারপর তো ঢাকায় চলে আসি।
আসলে আমি ওভাবে কিন্তু কোনো রিলেশনশিপ খুঁজে পাচ্ছি না,
আমিও পাচ্ছি না, তবে শেষ পর্যন্ত চেহারাটা দেখাই যায়নি।
আমি যে তার ফেসটা দেখে তাকে মনে রাখবো যে কোনো একদিন সামনে পড়লে মানে বানিয়ে নেবো যে তুমি আমাকে।
আপনি হয়তোবা চেহারাটা দেখলে বুঝতে পারছেন যে আপনি আগে কখনো দেখেছেন কি দেখেননি,
দেখতে
পারি। আর এরপর কি আর এই ধরনের কোনো কিছুর সম্মুখীন আপনি হয়েছেন?
ওই ছোটখাটো বিষয়ে কিছু একটা ঘটে, যেমন ধরেন রাত্রে 10:11 বাজে বাজার থেকে বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে শব্দ শুনতেছি যে ওই যে আমাদের বাড়িতে যাওয়ার পথে জাস্ট একটা বাগানের মতো পড়ে, দুই পাশেই বাগান কিন্তু মাঝখান আমি গ্রামে গেলে এখনো যেটা হয় যে আমি খুব রাতে বাইরে থাকি, বন্ধুদের সাথে আড্ডা দেই, এদিক ওদিক ঘোরাঘুরি করি, খারাপ অভ্যাস সেটা, যেটা এখনো আমি ছাড়তে পারিনি।
গ্রামের কথা যখন আপনি বললেন, যে এই ক্ষেত্রে আমার একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে আমার পরিচিত একজনের সঙ্গে। সে খুব মোটরসাইকেল নিয়ে ঘুরতে খুবই পছন্দ করে, রাতের বেলা বিভিন্ন জায়গায় মনে কর যে 8-9 পর গ্রামে একটু রাত হয়ে যায় এবং 10-11 দিকে মোটামুটি ভালোই একটু গভীর হয়ে যায়। তো ওখানে সে গ্রামের দিকে এই সময়টাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে খুবই পছন্দ করে। তো সে একদিন মোটরসাইকেল নিয়ে বের হয়েছে অ্যাজ ইউজুয়াল, এবং তার কানে হেডফোন ছিল, মানে সে খুব মজা পাচ্ছে মোটরসাইকেল চালিয়ে। তো একটা সময় যাইতে যাইতে এমন একটা রাস্তায় গেছে যেখানে মনে কর যে আশেপাশে কোনো ধরনের কোনো বাড়ি ঘর নেই, একদম হাইওয়ের মতো একটা জায়গা আর কি, যদিও এটা হাইওয়ে না। তো ও চালাচ্ছে, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, ও আবার সাধারণত এই সময়টাতে ও একা বের হয় না, কাউকে না কাউকে নিয়ে বের হয়। তো ওই দিন আবার কাউকে পায়নি, তো ভাবলো যে ওর মন চাচ্ছে বাইক চালাতে, ও নিজে একাই বের হয়ে গেছে। তো ওর যেটা মানে বললো আমাকে, ও একটা জায়গা আছে, যদি জায়গাটার নাম বলি ওই এলাকার সবাই চিনে ফেলবে, সেই জন্য জায়গাটার নাম বলছি না আমি। তো ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, আমি নিজে দেখেছি ওই জায়গাটা, জায়গাটার দুই পাশেই বিলের মতো পুকুর আছে, অনেক বড় পুকুর, বলতে মানুষ ব্যবহার করে কিংবা মাছ চাষ হয় ওই ধরনের পুকুর না, জাস্ট পানি জমে আছে, অনেক বড় গর্ত আর কি, প্রাকৃতিক ভাবেই এখানে পানি জমে, এবং আশেপাশে দুই পাশেই বিশাল বড় বড় বটগাছ আছে এবং কবরস্থান আছে দুটা। তো এমন একটা জায়গার মধ্যে ও যখন মোটরসাইকেল চালায় যাচ্ছে একা 11টার উপরে বাজে, ও হঠাৎ করে দেখলো যে রাস্তা এই পাশ থেকে এই পাশে কে যেন একটা এক দৌড়ে চলে গেছে, এবং এটা যে একটা মানুষ দৌড়ে গেছে এটা কিন্তু স্পষ্ট, কিন্তু বুঝতে পারেনি যে আসলে এটা কি ছেলে ছিল, মেয়ে ছিল, বা কি ছিল, কিরকম ছিল, এটা বুঝতে পারেনি। তবে একটা মানুষ চোখের পলকে দৌড় দিয়ে এই পাশ থেকে এই পাশে আসলে যেরকম মনে হবে ঠিক এরকম। ওই রাস্তাগুলোতে অনেক সময় ডাকাতি হয়, তো ওর মাথায় প্রথমে এটা কাজ করেছে যে কোনো ডাকাতি কোনো ঘটনা কিনা, ও আর কোনো কিছু না ভেবে স্পিড বাড়ায় দিয়ে সামনে চলে আসতেছে যে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। তো অনেক দূর আসার পর সে দেখছে যে দূরে কেউ একটা খুব বৃদ্ধ একটা লোক 60-এর মতো বয়স হবে, কোন একটা লাঠিতে ভর করে হেঁটে যাচ্ছে, এবং গরিব বা ভিক্ষুক টাইপ এরকম মনে হচ্ছে আর কি। তো ও যখন ওটা দেখতে পেয়েছে যে একটা মানুষ আছে, তো ওর ভেতরে একটু ও কমফোর্ট হয়েছে, মোটরসাইকেল চালিয়ে আসতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধ লোকটাকে সে যত দূর দেখেছে প্রায় 5-7 মিনিট মোটরসাইকেল চালিয়েছে, ঠিক একই পরিমাণ ডিস্টেন্সে বৃদ্ধ লোকটা রয়ে গেছে, কিন্তু যেই দূরত্বে ছিল বৃদ্ধ লোকটা, বড় জোর 1 মিনিটও যদি ও মোটরসাইকেল চালায় এবং যে স্পিডে ছিল, এই লোকটাকে ক্রস করে ফেলার কথা, অর্থাৎ ওই লোকটাকে পেছনে ফেলে সামনে চলে আসার কথা। হঠাৎ করে ওর মাথায় কাজ করলো, ঘটনা কি, আমি তো একই দূরত্বে আছি, এই লোকটাকে আমি ক্রস কেন করতে পারছি না। তখন ওর মধ্যে অন্য কিছু ঢুকে গেছে যে সামথিং প্যারানর্মাল কোনো কিছু একটা ঘটনা হতে পারে। তারপরে ও কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করেও খেয়াল করলো যে বৃদ্ধ লোকটার সামনে নেই, ও একটা ইন্ডিকেটর দিয়েছিল, মানে মোটরসাইকেল চালানোর সময় হেডলাইটটা উপর নিচ করা যায়, তো ও আর কি হেডলাইটটা উপর নিচ করে একটু দেখছিল বৃদ্ধ লোকটাকে ভালো করে দেখার চেষ্টা করছিল। তো যেই না ও হেডলাইটটা একবার উপরে তুলে নিচে নামিয়েছে, তখন আর দেখে যে বৃদ্ধ লোকটা নাই। ঠিক এর কিছুক্ষণ পরেই ও স্পষ্ট খেয়াল করছে চোর পেছনে কেউ একজন বসে আছে। এইটা মনে করার পরপরই ও আর মানে ব্যালেন্স ধরে রাখতে পারে না, ও সাথে সাথে মানে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। তো এটা হয়তো ওই দিক দিয়ে কোনো একটা গাড়ি বা কোনো কিছু যাওয়ার সময় খেয়াল করেছিল যে এখানে মোটরসাইকেল একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তো তারা পরবর্তীতে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। খুব বড় ধরনের কোনো ইঞ্জুরি হয় নাই, হাতটা ছুলে গিয়েছিল। তারপরে ওর সাথে যখন কথা হলো তখন ওর কাছ থেকে ঘটনাটা জানা হলো যে এই ধরনের ঘটনা ওর সাথে ঘটেছিল। আর যেই রাস্তাটার কথা তোকে বলছি, এই রাস্তাটা আসলেই ভয়ঙ্কর একটা রাস্তা। মানে দিনের বেলা খুবই সুন্দর লাগবে, দিনের বেলা কেউ যদি যায় ঘুরতে মন চাইবে, কিন্তু রাতের বেলা ড্যাম শিওর প্রত্যেকে ভয় পাবে। আমি রাতের বেলা মোটর সাইকেল চালিয়ে ওখান দিয়ে গিয়েছিলাম, অবশ্য আমি একা ছিলাম না, সাত আটজন গিয়েছিলাম, কিন্তু তখনই মনে হয়েছে জায়গাটা কেমন যেন একটা ছমছমের ভাব আছে। তো যাই হোক, আপনার ঘটনা শুনে আর কি আমার হঠাৎ করে একটা ঘটনা কেন জানি মাথার মধ্যে ক্লিক করে গেল আর কি। ঘটনাটা বেশি দিন হয়নি, জাস্ট মাস দেড়েক আগে ঘটে যাওয়া ঘটনা আর কি এটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটা ঘটনা আমাদের দরে এসে শেয়ার করেছেন, এবং আই থিঙ্ক আমরা এখানে প্রত্যেকে যারা আছি সবাই অনেক পছন্দ করেছে ঘটনাটা। দরে যেটা ঘটে থাকে একটার পর একটা দুর্দান্ত গল্প আমরা শুনতে থাকি, এবং আমি আর রেহান দুজনই যখন গল্প শোনা শুরু করি মনে হয় যে একটার পর একটা শুনতেই থাকি। তো সেই ধারাবাহিকতায় আমরা থাকি রেহান, পরবর্তীতে যিনি আছে চল তার কাছে চলে যাই, এবং পরিচয়টা যথারীতি তার কাছে আমরা জানি। ভাই আপনার নামটা?
আমি আবিদ।
আবিদ?
জি আবিদ।
কোথায় থাকেন আপনি?
ধানমন্ডিতে।
ওকে, কি করেন এমনিতে?
আমি স্টাডি করতেছি, আমি সেকেন্ড ইয়ার মেডিকেল দিব।
ওকে, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছি যে আপনার কিছু ঘটনা রয়েছে, এবং ডেফিনেটলি ঘটনাগুলো ইন্টারেস্টিং, আর সেই জন্যই আপনি আমাদের এই জার্নিতে আছেন, ডর টিম আপনাকে সিলেক্ট করেছে। প্রথমে কোন ঘটনাটা দিয়ে আমরা শুরু করতে পারি, আপনি কোন ঘটনাটা প্রথমে আমাদেরকে শোনাতে চান?
আমি বলতে চাচ্ছিলাম যে আমার রিসেন্টলি ঘটেছে, আমার ফ্যামিলির সাথে ঘটেছে।
ওকে, আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছে?
আপনার ফ্যামিলি মেম্বার আমার বাবা মা, আমার ছোট বোন আমি।
ওকে, কোথায় থাকেন আপনারা? ধানমন্ডিতে।
ধানমন্ডিতে।
ওকে, এই ঘটনাটা কি ধানমন্ডিতেই?
ধানমন্ডিতেই ঘটেছে।
ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি কিভাবে ঘটনাটা শুরু হলো।
আমার ছোট বোন নাম অল্পা, ও এবার জেএসসি দিল। তো ওর জেএসসি এর দুদিন পর থেকেই ও খুব অসুস্থ আর কি, অসুস্থ। লাইক ওর নিঃশ্বাস বন্ধ হতো, তো এমন হতো যে হঠাৎ করে নিঃশ্বাস থেমে গেছে, আবার নিঃশ্বাস উঠতো অনেক জোরে জোরে। তো এই অবস্থায় আমরা সবাই ওকে হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কিছু কিছু রাখার পর ওর কোনো মানে উন্নতি হয় না,
হসপিটালে ভর্তি থাকে
কোনো উন্নতি হয় না, ইভেন কোনো চেক আপে ওর কোনো প্রবলেম দেখা দেয় না। আমার নানাবাড়ি থেকে মামিরা যখন ওকে দেখতে আসে, তখন ওর আচরণ গুলো দেখে আমার মেজমামি বললো যে ওর বাতাসের প্রবলেম আছে, বাতাসে কিছু একটা ঘুরছে আর কি।
মানে বাতাসের প্রবলেম বলতে যে অস্বাভাবিক কিছু, অলৌকিক কিছু, যে অশরীরী কিছু থাকে এই ধরনের
অ্যাকচুয়ালি আমি এটা কখনো বিশ্বাস করতাম না আগে, বাট এখন বিশ্বাস করতেছি এটা হয়েছে আর কি। তো মামি যখন এই কথা বলছে, হঠাৎ করে আমার আম্মু দরজার সামনে ছিল, হসপিটালে যে কেবিন, কেবিনের দরজার সামনে ছিল, ওই সময় হঠাৎ করে আম্মুর পিছনে কেউ ধাক্কা দিয়েছে, পিছনে কেউই ছিল না, ইভেন দরজাটাও লক করা ছিল। আম্মু বেশ ভয় পেয়ে গেছিল, আমরাও সবাই ভয় পেয়ে
গেছিলাম।
আমার গায়ে পড়ে
কিন্তু তার পেছনে কেউ ছিল না, সেই সাথে দরজা লক করা ছিল, তো ধাক্কা দেওয়ার মতো
কোনো উনি নাই,
ওই নাই। ওকে,
দেন আমরা যেটা করলাম আর কি, ডাক্তার বলতেছিল যে ওর মেন্টালি কিছু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই আমার বাবা ভয় পেয়েছে আমার মেয়েকে পাগলা করাতে পাঠিয়ে দিবে, দ্যাটস ওয়াই মেয়েকে নিয়ে আমরা চলে আসলাম আর কি বাসে।
আপনার বোনকে নিয়ে আপনারা বাসায় চলে
আসলেন?
তার ট্রিটমেন্ট কমপ্লিট হয় নাই, তখনও সে অসুস্থই আছে।
মানে ডাক্তার তো বলেই দিয়েছে যে ওর কোনো প্রবলেম নাই, বাট ওর ওই
মানে আপনার বাবা ভয় পাচ্ছিল যে তার মেয়েকে মেন্টাল হসপিটালে শিফট করা হয়, সেই ভয়ে উনি বাসায় নিয়ে চলে আসেন।
এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমার মামি, আমার মেজো মামি যখন বাথরুমে গেল, তখন তাকেও এইভাবেই ধাক্কা দেওয়া হয়েছে। মামি হচ্ছে বাথরুমের ভিতরে ধাক্কা লেগে পড়ে গেছিল আর কি।
কয়টার দিকে তখন?
এটা তখন সাড়ে নটার দিকে। দেন
মানে ধানমন্ডির ওই বাসাতে, যে বাসার কথা আপনি বলছেন?
জি জি। ওইটা দেখে তো আরো বেশি ভয় পেয়েছিল, না মাথায় চোট পাইছিল। দেন উনি,
আচ্ছা ধানমন্ডিতে এটা কি কোনো ফ্ল্যাটের কথা বলছেন নাকি?
ফ্ল্যাটে।
ওকে,
যেখানে আমরা থাকতাম, তো দেন আর কি ওই দিন আব্বু একটা হুজুম নিয়ে আসছিল, হুজুম নিয়ে আসার পরে আমাদের দরজাতে প্রত্যেকটা দরজাতেই সোরা লিখে দিয়ে গেছিল। সেদিন তো ওরকম কোনো প্রবলেম হয় নাই আর কি,
হুজুর কিছু বলেনি যে
উনি জাস্ট হুজুর মানে দোয়াটা লিখে দিয়ে গেছে, তাছাড়া এমন কিছু বলেন। আমি ভাবছি যে আমরা ভয় পাচ্ছি, হ্যাঁ সে ভয়টা দূর করার জন্য, এরপরে আমার যেটা হলো সেটা হচ্ছে মামিরা ওকে নিয়ে চলে যাবে আব্বু ব্যস্ততা থাকার কারণে আমাকে বলতো যে ওকে ওদেরকে আগা দিতে, তাই আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। দেন আমরা যখন ফেরির কাছে গেছি তখন আমরা রাস্তা হারাই ফেলি আর কি।
কোন ফেরির কাছে গেছি?
আমরা দৌলতদিয়া।
আচ্ছা,
তারপরে যাই, যাওয়ার পর যখন আমরা ফেরিতে উঠবো তখন এক
আমরা কি নিজেদের গাড়ি দিয়ে যাচ্ছি,
নিজেদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম। তো এমন সময় আর কি যেটা হলো যে ফেরিতে যখন উঠতেছিলাম তখন কে একজন আমাদের গাড়ির সামনে এসে হাত বাড়াই দিয়ে বলতেছে আজকে যাচ্ছেন কবে আসবেন।
আচ্ছা,
এরপরে যেটা হলো আমরা ফেরি থেকে পার হলাম, পার হওয়ার পরে আরেকজন মানে আরেকজন আর কি উনি না এসে বলতেছে আসলেন ভালো করছেন,
মানে যখন আপনারা পার হয়ে গেছেন
আসলেন ভালো করছেন। দেন আমি তো ওদেরকে আগে দিয়ে আবার ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পরে আমার বাবা আর আমি থাকলাম বাসায়।
সেদিন আপনার মাকে বোনকে জাতিকে ওখানে রেখে আপনি ঢাকায় চলে এসেছেন?
জি জি। আমি যখন দিয়ে বাসে চলে আসছি ওদিন রাতে আমি আর বাবা আলাদা আলাদা রুমে ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার বোনের রুম থেকে আর কি শব্দ হচ্ছিল, দয়ের খোলার শব্দ হচ্ছিল যে ওর দয়ের কেউ খুলতেছে। তো দয়েরটা লক করা ছিল তালা দিয়ে। আমি ভাবলাম যে হয়তো আব্বু যে হচ্ছে খুঁজতেছে রুমে, আমি আব্বুকে জিজ্ঞেস করতে গেছি যে কি হয়েছে, দেখি যে রুমে কেউ ছিল না। এরপরে আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পরে দেখি যে আমার দরজা নক করতেছে কেউ। আমি ভাবছি যে আব্বু হয়তো নক করতেছে। তো আমি আব্বুর রুমে যাই, দেখছি আব্বু ঘুমাই আছে। আমার বোনের রুম থেকে কান্নার আওয়াজ আসতো, কে কাঁদতেছে? আমার বোনের রুমে তো কান্নার আওয়াজের কোনো ওয়েই নেই, আমার বোন নেই
বাসায়। তুমি
বাসায় তুমি কেন? আমি দরজা খুলে যে দেখেছি এ ধরনের কোনো ইয়াই নেই, মানে কোনো চিহ্ন নাই যে রুমে কিছু আছে, কিংবা দরজার টিভি চলতেছে, এ ধরনের কিছুই না।
আওয়াজটাও কি বন্ধ? তো
হ্যাঁ, আওয়াজটা তখন বন্ধ, আমি দরজা খোলা সব থেকে আওয়াজটা বন্ধ।
আচ্ছা,
এরপরে আমি আমার রুমে চলে আসি। রুমে আসার পরে আমি মানে ঘুমাইতে পারি না ভয়ের কারণে। আমি অত রাতে এখনো ঘুমাইতে পারছি না, ঘুম আসতেছে না। তারপরে আমি কি করি, আমি হচ্ছে ফেসবুকে চ্যাটিং করছিলাম, অমন সময় দেখি যে মানে আমার রুম থেকে ছায়া, মানে আমার মনে হচ্ছিল আমার ছোট বোন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।
আপনার রুমে?
হ্যাঁ, আমার রুমে। মনে হচ্ছে আমার ছোট বোন আমার সামনে হেঁটে যাচ্ছে, বাট ছায়াটা দেখা যাচ্ছে, কোনো মানে হিউম্যান বডি না।
আচ্ছা,
ওকে। দেন যেটা হলো সেটা হচ্ছে আমি বাবাকে ডেকে বললাম যে এরকম প্রবলেম হচ্ছে, আমি আমি ওনার কাছে গিয়ে শুনলাম। তো সেই একটা গেল। এরপরে আমার এক খালু ছিল আর কি, উনি আবার এই বিষয়ে খুবই পটু অনেক আগে থেকে। উনি আমার ছোট বোনকে ট্রিটমেন্ট করলো,
এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো নিয়ে উনি খুব অভিজ্ঞ।
জি জি জি, মানে উনি আর কি ঝাড়ফুঁক করেন।
আচ্ছা,
ওকে। তো ওই রাতটা পার হলো, রাতটা পার হওয়ার পরে আমার ছোট বোনকে হচ্ছে উনি গোসল করাবে, মানে পানি পরে দিতাম আমার মামিকে গোসল করাই দিবে। সেই গোসল হলো, আমার ছোট বোন সুস্থ। তোকে কিছু নিয়ম দিছিল, 40 দিনের আগে ও মানে নদী পার হতে পারবে না, ও একা একা কোথাও থাকতে পারবে না, ইভেন একাও ঘুমাইতে পারবে না। যেটা হলো সেটা হচ্ছে ওর ওখানে থাকতে ইচ্ছে হচ্ছিল না, বাসায় চলে আসবে।
আচ্ছা, এই ঘটনাগুলো ওখানে ঘটছে?
ওখানে ঘটছে,
মানে গ্রামের বাড়িতে আপনার ফুপা তাকে ট্রিটমেন্ট করছে।
হ্যাঁ, আমার ফোনে জানতেছি যে ওকে গোসল করানো হচ্ছে, ওকে এগুলো বারণ করছে। তো রাতে হঠাৎ করে আমি ফোন দিয়েছি যে ও খুব কান্নাকাটি করতেছে, ঢাকায় চলে আসবে, ওর ফ্রেন্ডরা খুব মিস করতেছে। তারপরে ও আমি বলছি ঠিক আছে তাহলে চলে আসে, কিন্তু হয়ে গেছে গোসল করানো, আমি আর এই ব্যাপারটা নিয়ে মাথা কামাইনি যে 40 দিন থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। ওরা চলে আসলো পরের দিন আমার মামার সাথে। যেটা হলো ও হঠাৎ করে রাতে খুব চিলে চিলে কাঁদতেছে। আমি আম্মু আর আব্বুকে জিজ্ঞেস করছি কি হয়েছে, তখন আব্বু তো হঠাৎ করে জ্বর আছে, বলছে আব্বু ও আমাকে নিয়ে যাবে, আমি খুব বিয়ে করবে। ঠিক আছে, তো সবাইকে ধরে কাঁদতেছে, আমি যাবো না, বলছে আমি যাবো না।
ছোট বোন?
ছোট বোন, হ্যাঁ। এখানে ওর মুখে জ্বরের দাগ ছিল,
মানে তার মুখে কেউ চর মেরেছে, সেই দাগ লেগে
আছে। কিন্তু আমরা কিন্তু কেউ কখনোই ওকে মারিনি।
আচ্ছা,
তখন আম্মু ওর কাছে গিয়ে শুয়েছিল আর কি। ভোরের দিকে, ভোরের আজানের কিছুটা আগে হঠাৎ করে আমার ছোট বোনের কান্নার আওয়াজ, ভাবলাম যে আবার কান্নার প্রবলেম হয়েছে। এরপরে আমি আর আব্বু একজন মানে ডাক দিয়ে আব্বুকে ডাক দিয়ে বলছি চলো তো একটু রুমে যাই। রুমে যেয়ে দেখি যে ওরা সবাই ঠিকঠাক আছে, মানে আম্মু আর হচ্ছে আমার ছোট বোন, বাট ওদের চারপাশ দিয়ে, বেডের চারপাশ দিয়ে অনেক বড় বড় চুল। তো যেটা হলো সেটা হচ্ছে পরের দিন আমরা হুজুর নিয়ে
পরিমাণ অনেক বড় বড়
অনেক বড় বড় চুল
এটা আপনার আম্মার মাথার হতে পারে কিংবা আপনার বোনের মাথার হতে পারে
পাট কখনো দেখছেন আপনি পাটের যে একটা ধরা থাকে
আচ্ছা আচ্ছা আচ্ছা
সেই
মানে পুরো গোছা
সেই পুরো একটা গোছা চারপাশে আছে চুল
ছড়ায় আছে এরকম অনেকগুলা মানুষের মাথা থেকে সাধারণত এত চুল পড়ে না হয়তো দুই একটা পাঁচটা দশটা এরকম হতে পারে
সেটা আমরা ছবি তুলে পর্যন্ত রাখছিলাম দেন ওই দিন হচ্ছে ওই দিন রাতটা কাটলো হুজুর নিয়ে আসলাম পরের দিন আব্বাকে হুজুর নিয়ে আসলো উনি আবার ঝাড়ফুঁক করে দিল যে মানে ঝাড়ফুঁক বলতে কি উনি দোয়া টোয়া করে দিল ওর পানি করে দিল খেলো খাওয়ার পরে ওই হুজুরের সাথে ও এক এক কথা বললো আর কি
আপনার বোন
হ্যাঁ কথা বললো ওকে ছেড়ে দেওয়া হয়েছে রাতে বলা হয়েছে যে ওকে নিয়ে যাবে ওকে বিয়ে করবে আর যদি না করে তাহলে আমাদের প্রবলেম হবে যেমন আমার আমার বাবার না হয় আমার
এই কথাগুলো কি আপনার বোন হুজুরের সাথে বলছে
জি জি জি
আচ্ছা
হুজুর বলছে হ্যাঁ এগুলো হতে পারে আমার বোন দেখতে বেশ সুন্দর আর কি তো এখন কি করণীয় হুজুরকে যখন বলা হয়েছে হুজুর বলছে যে এরকম ব্যাপারে একটা কাজ করেন আমাদের মসজিদে নিয়ে আসেন ওই সময় রাতে মসজিদে যাওয়ার মতন হুয়ে ছিল না তারপরেও নিয়ে যেতে চাইছিলাম আমার বোনকে নিয়ে যখন নামতেছি সিঁড়ি দিয়ে তখন আমার বোনের হাত ধরে রাখছে অস্বাভাবিক একটা কাহিনী যেটা যে আমার বাবা ধরে রাখছে আমার ছোট বোনের হাত ও সিঁড়িতে নামতেছে ওর হাতে কিছু নেই ঠিক আছে ইভেন সিঁড়ির যে বারটা থাকে ওটাও ধরা নেই বাট ওকে টেনে নামানো যাচ্ছে না
কি বলেন মানে আমি একটু এই জায়গাটা যদি আমি যেটা বুঝতে পারছি মানে সিঁড়ি দিয়ে ওকে নামানোর সময় সে সিঁড়ি রেলিং ও ধরে নাই
না
কোথাও ধরেনি
না
জাস্ট তাকে সিঁড়ি দিয়ে টেনে নামানো যাচ্ছে
জি আমাদের দরজাটা খোলার পরে যে সিঁড়িটা থাকবে ওই সিঁড়ি থেকে নামাতে পারছিলাম
কিভাবে সম্ভব একটা বাচ্চা
সেটাই এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ইভেন পরে যখন ওকে লিফটে নিয়ে যাবো হঠাৎ করে মানে লিফট চাপতেছি লিফট কারেন্ট আছে বাট লিফট কাজ করতেছে না তো ওটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ওই সময়
লিফট তো যে কোনো সময় এরকম প্রবলেম করতে পারে
বাট ওই অস্বাভাবিক ব্যাপারটা ওইটাই যে আমি আমার আব্বু আমার বোনকে টেনে নামাতে পারতেছে না ও অসুস্থ একটা মানুষ তো ওকে টেনে নামাতে পারতেছে না হঠাৎ করে ওর হাতের দিকে দেখা যায় যে পাঁচটা আঙুলের ছাপ বসে আছে রক্ত লাল হয়ে গেছে
মানে ছাপ বসে আছে কেউ যদি হাতের মধ্যে ধরে রাখলে যেই ধরনের একটা চিহ্ন হয় ওই ধরনের চিহ্ন লেগে আছে
তো সেদিন আর নিয়ে গেলাম না ওকে ওকে বাসায় রাখলাম বাসায় রাখার পরে হঠাৎ করে আমার বোনের রুমে যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলের ইয়াও নিজে ভেঙে ফেলছে আয়না মানে আব্বু যে সুস্থ কেন ভাঙা হচ্ছে ও বললো যে ওইখান থেকে ও আসে সবসময়
আয়নার
হ্যাঁ বলে যে ওইখান থেকে ও আসে সবসময় আর আমাকে বলে যায় ও আমাকে বিয়ে করবে আমাকে ভালোবাসে দেন আমার খালুকে ফোন দেওয়া হয় খালুকে ফোন দেওয়ার পরে উনি আসে আশা করবো ভালো মতো দেখে থেকে বলে যে বাসাতে একটু প্রবলেম হচ্ছে তো বাসাটা চেঞ্জ করে ফেলো তো উনি নিচে যায় নিচে যাওয়ার সাথে সাথে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়
ওকে অ্যাক্সিডেন্ট হয় বলতে
ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় বলতে নিচে যখনই যায় তখনই একটা গাড়িতে ধাক্কা লেগে ওনার পায়ের মানে যে আঙুলগুলো ওগুলো ভেঙে যায় আর কি দেন ওনাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে জাস্ট ওনাকে ফ্রেশ ফ্রেশ করে ওনাকে বাড়িতে দিয়ে আসি
আপনার এই খালু কি আপনার বোনকে ঝাড়ফুঁক করেছিল
এই খালুটাই পানি পড়ে দিয়েছিল গোসল করানোর জন্য
আচ্ছা 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 ওকে
এরপরে আর কি যেটা করলাম সেটা হচ্ছে যে খালুকে বাড়িতে দিয়ে আসলাম নিজে যেয়ে দিয়ে আসলাম আমি আমি চলে আসলাম ওখান থেকে আমার ফোন করে বলা হয়েছে যে ওকে কেন নিয়ে আসি সঙ্গে সঙ্গে তারপরে আব্বু নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওকে গোসল করানো হলো গোসল করানোর পরে ও আবার বললো যে এরকম যে ও আমাকে ছাড়বে না কখনোই আমাকে সারা জীবন ধরে রাখবে আমাকে বসে যে আমাকে কখনোই ছাড়বে না ওই আমরা বাসা ছেড়ে দিলাম বাসা ছেড়ে দেওয়ার পরে এখন কিছুটা ভালো তিন দিন আগেও ওর একটু প্রবলেম হয়েছে ওই নিঃশ্বাসের ওই প্রবলেমটা হয়েছিল বাট এখন
বাকি
অস্বাভাবিক ছাড়বে না হয়তো তোমরা যত ট্রাই করো আমাকে ছাড়বে না
এটা কেন বলে তাহলে যদি আপনার তো বাসা ছেড়ে দিয়েছেন এই বাসাটা
হ্যাঁ আমি আর একটা কথা বলতে চাই যখনই ওকে জিজ্ঞেস করা হয় তুই কি এখন ওই ধরনের কোনো কিছু দেখিস কিংবা ওই ধরনের কোনো প্রবলেম হয় ও সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দেয় যে আমার কি ভূতে ধরছে যে তোমরা আমার সাথে এরকম করতেছো তো আমাকে কখনোই ছাড়বে না
আচ্ছা তো এখনো তাহলে আমরা বলতে পারি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়নি
পুরোপুরি ক্লিয়ার হয় না বাট এখন ওই ধরনের আর মানে যে
অনেকটা স্বাভাবিক ভাবে আছে আগের মতোই,
এত কাছে এসে ওকে যে হার্ট করতো ওর গায়ে
টর্চার করা
যে টর্চার করতো সেই ব্যাপারটা নাই। ওর ওকে হয়তো দূর থেকে ভয় দেখাচ্ছে এরকম কিছু একটা বলে যে হ্যাঁ দূর থেকে কিছু একটা হচ্ছে।
জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমনভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে, আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, তারপর ডর 3 আবারও ফিরবে।
ডর ABC Radio 89.2 ABC Radio 89.2
আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী অন দ্য স্পটে বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রাহাত, রব্বি, আবিদ, জোবাই এবং অনিক। আমি আরজিকে দিয়ে আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ড এলোবান। আমাদের রেসিপিটা আগের মতোই থাকছে, শুধু জানালাটা আমরা একটু বেশি খোলা রাখতে বলবো। ডর শুনতে হলে ডরের রেসিপি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সম্ভব হলে নির্জন একটি জায়গা বেছে নিন, ঘরের মধ্যে হলে একা একা শোনার চেষ্টা করুন। কাছের বন্ধুটিকেও রাখতে পারেন। ঘরের অন্ধকার হবার ব্যবস্থা নিশ্চিত করুন, লাইট নিভিয়ে দিন এবং জানালা খোলা রাখুন। শুনশান নীরবতা ডরকে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যাবে। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
ওকে হয়তো দূর থেকে ভয় দেখাচ্ছে এরকম কিছু একটা বলে যে হ্যাঁ দূর থেকে কিছু একটা হচ্ছে।
তো এটা কি এমন কি কিছু আপনারা জানতে পেরেছেন যে এটা আপনারা যেই বাসাটাই ছিলেন বাসাটার কোন প্রবলেম ছিল নাকি তার সাথে এটা কিভাবে তাকে ধরেছে?
আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমাদের তো অনেকগুলো হুজুর দেখা হয়ে গেছে, ডাক্তার টাক্তার দেখানোর পরে হুজুর দেখানো হয়েছে। হুজুর অনেকে অনেক কথা বলছে। একজন হুজুর বলছে যে ওকে তাবিজ করা হয়েছে বাইরে থেকে, কেউ কোন একটা মানে ফ্যামিলি ওকে তাবিজ করছে যাতে ওকে নিয়ে যেতে পারে। আমার খালু নিজে বলছে যে ওর কাছে 5 জন আছে, একজন হচ্ছে 3 ভাই আর 2 বোন, তারা অলওয়েজ ওকে মানে গার্ড দিচ্ছে। 3 ভাইয়ের মধ্যে একজন হচ্ছে ওকে পছন্দ করে,
কিন্তু
এটা আমার মানে হিউম্যান বডি না।
আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। কিন্তু এটা এটা বলেনি যে কিভাবে তার উপর নজরটা পড়লো বা মানে কোন মোমেন্টে তাকে এভাবে ধরা হয়েছে প্রথম,
এটা আসলে বলা নেই মানে মানে ওই বলা নেই।
ওই জিনিসগুলো কি আগে থেকে আপনাদের ফ্ল্যাটটাতে ছিল, যে ফ্ল্যাটটা আপনারা ছেড়ে এসেছেন?
হ্যাঁ, এটা বলছে খালি, এটা বলছে যে আমাদের ফ্ল্যাটই অনেক আগে থেকে প্রবলেম ছিল, এই ফ্ল্যাটে আমাদের আসা উচিত হয়নি।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। তো ওই অবস্থায় যখন আমরা যাই উঠি, তার কিছুদিন পরে, আমরা তো বেশি দিন ওখানে উঠি নাই, প্রায় 3 মাসের মতো উঠছি, ওর পরীক্ষাটা শেষ হওয়ার পরে এই প্রবলেমটা হয়েছে।
তার মানে মাত্র 3 মাসের মাথায় ওখানে এগুলো ঘুরতে শুরু করেছে, ওই বাসাটাতে
ওই বাসাতে প্রবলেম ছিল।
আসলে আমরা ঠিকানাটা যদিও জানার অনেক আগ্রহ আছে, কিন্তু আমরা নিশ্চয়ই সবাইকে আর ঠিকানাটা সঙ্গত কারণে জানতে দিতে পারি না সেটা। তবে যাই হোক, এই বাসাটার প্রতি আমাদের একটা পরবর্তী গন্তব্যের চিন্তা ভাবনা রইল আর কি। ওকে আবিদ ভাই, মানে আমরা আমাদের তরফ থেকে এতটুকু বলতে পারি, আমরা চাই যে পুরোপুরি সুস্থ হয়ে যাক। ওকে আবিদ ভাই, আপনার ঘটনাটা যথেষ্টই মানে অন্যরকম একটা ঘটনা। তবে মানে বাড়ি নিয়ে যেই ধরনের ঘটনাগুলো আছে, তো এরকম অনেক বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে। একটা ঘটনা আমার আছে যে আমার ফেসবুক পেজে আজকে সুমনের যে পেজটা রয়েছে সেখানে ইনবক্স করেছিল একজন বন্ধু, তার নাম হচ্ছে MD নাহিয়ান নামে সে ফেসবুকে আছে। সে একটা বাড়ির কথা আমাকে লিখেছে ফেসবুকে, এমন ছিল যে বাড়িটা হচ্ছে
পাঁচতলার একটা ভুতুরের ছাদ সম্পর্কে আর কি সে বলেছে। ঘটনা ছিল প্রায় 40 থেকে 45 বছর আগে, খুব সম্ভবত বাড়িটা তৈরি করা হয়েছে এবং এই বিল্ডিংটার পাশাপাশি আরেকটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা ছিল অবশ্য তিনতলা। যারা পাঁচতলার এই বিল্ডিং এর মানে পুরাতন বাসিন্দা তারা অনেকেই এই বিল্ডিং এর ছাদে রাতের বেলায় নৃত্য হলে যে ধরনের শব্দ শোনা যায়, তো এই ধরনের শব্দ তারা শুনতে পেত। যে নাচটা হয় অনেকেই নাকি দেখেছে, কথিত আছে যে অনেকেই সেটা দেখতেও পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রতি বছরে ঠিক নির্দিষ্ট একটা সময়ে ওই বিল্ডিং থেকে কেউ না কেউ একজন কোনো না কোনো কারণে সামহাও ওই ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে। এটা বেশ কয়েক বছর যাবত এই ধরনের ঘটনা কন্টিনিউ চলেছে। এইভাবে প্রায় 5 জন লোক মারা গেছে আর কি। তো এরপর কি করা হয়েছে, সেই বিল্ডিংটার ছাদের যে দরজাটা আছে এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যখন এই ছাদ বন্ধ করে দেওয়া হয়েছে এই পাঁচতলা থেকে পড়ে মৃতের সংখ্যাটা কমে গেছে, কেউ যেহেতু ছাদে যেতে পারছে না। কিন্তু এটার পাশাপাশি যে তিনতলা একটা বিল্ডিং ছিল সেই তিনতলা বিল্ডিংটা থেকে ঠিক এর পরের বছর থেকে ঠিক ওই সময়টাতে কেউ না কেউ পড়ে মারা যাওয়ার ঘটনা শুরু হয়ে যায়। এরপরে বিভিন্ন হুজুর ট্রেনে এটাও মানে বিভিন্ন ভাবে বন্ধ করা হয় এবং দরজা সেখানেও তালা লাগিয়ে দেওয়া হয়। ঘটনা হচ্ছে এরপর থেকে প্রায় আজকে 1.5-2 বছর যাবত মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু ওই যে পাঁচতলা বিল্ডিংটা যে আছে এটার ছাদ থেকে এখনো নাকি নাচের শব্দ শুনতে পাওয়া যায়, রাতের বেলা ওই বাসিন্দারা শুনতে পায়। তো এটা আমাকে ফেসবুকে যিনি লিখে পাঠিয়েছেন ইমরি নাহিয়ান, তো তার সাথে আমরা হয়তো বা যোগাযোগ করবো আরো পরবর্তীতে এবং আরো বিস্তারিত ভাবে জেনে আমরা চেষ্টা করবো সেই বিল্ডিং গুলোতে যদি যাওয়া যায়। এই ঘটনাটা এই জন্য বললাম যে যথেষ্ট আধুনিক এই শহরে, ঢাকা শহরের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। তো সেই জন্য বললাম যে খুব অদ্ভুত লাগে যখন আমরা এই ধরনের পরিবেশে এই ধরনের হন্টেড ঘটনা শুনি। যাই হোক আবিদ ভাই, আপনার কাছে আরো কিছু ঘটনা আছে আমরা ডটিমের কাছে শুনেছি, এরপরে কোন ঘটনাটা শোনাতে পারেন
আপনি? ভাই আমি যেটা শোনা যাচ্ছি সেটা হচ্ছে আমার স্কুল লাইফে ঘটে যাওয়া ঘটনা, সেটা যশোরে। যশোরে আমি আমার ফ্রেন্ড,
কয় বছর হতে পারে আজ থেকে? কেন
মানে থেকে প্রায় 6 বছর আগে।
ওকে,
তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে নাইট শো দেখতে গেছিলাম একটা হলে, হলের নাম সবাই জানে মনিহার। তো
ওখানে যশোর
মনিহার, আমি থাকতাম হচ্ছে মোল্লাপাড়া মনিহারের পিছনে। আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে নাইট শো দেখে 11:30 একটু আগে, তো ওই সময় আমরা চলে আসতেছি। তো ওই রাস্তায় কোনো রিক্সা ছিল না, শীতের দিন ছিল, রিক্সাওয়ালা ওইভাবে মানে থাকতো না। তারপরে আমরা একটা রিক্সা পাইছিলাম, তো এমন সময় তাকে আর কি আমরা ফলো করি নাই ভাবে, জাস্ট প্রসিম আমরা এখানে যাবো আর কি, মোল্লাপাড়া যাবো। তো উনি কোনো কথা না বলে উনিও রিক্সা উঠলো, আমরাও রিক্সা উঠলাম। আমরা যাবো ডানে, উনি সোজা চলে গেলেন আর কি উল্টা রাস্তায়। জিজ্ঞেস করলাম না কিছুই, কারণ ওদিক থেকে আমার বাসায় যাওয়াতে অনেক দূর হয়ে যায়। সেক্ষেত্রে আমি জাস্ট একবার জিজ্ঞেস করছি যে কেন এদিক থেকে কেন, উনি কোনো অ্যান্সার দেন নাই। যথাযথ আমি চুপ করেছিলাম, কারণ আমি আমার ফ্রেন্ড দুজনে মিলে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। এরপর হঠাৎ করে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যে ওনার পায়ের দিকে আর কি।
আচ্ছা,
পায়ের দিকে চোখে পড়লো, ওনার পা দেখলাম যে উল্টা। আমার নানির মুখে গল্প শুনলাম যে এরকম উল্টা থাকে নাকি অশরীরে কিছু থাকে। তো যেটা হলো সেটা আমার কাছে জিজ্ঞেস করার পর উনি কোনো কথা বললো না, হঠাৎ করে একটা ধমক দিল আমাদের
রিক্সাওয়ালা। ধমক দিল,
হ্যাঁ রিক্সাওয়ালা ধমক দিল। ওরকম একটা পরিস্থিতি, ওরকম একটা সময় যদি কেউ ধমক দেয় ভয় পড়াটাই স্বাভাবিক। আমরা রিক্সা থেকে জাস্ট নেমেই দৌড় দিলাম। নেমে দৌড় দেওয়ার পর আমাদের স্কুলটা ছিল দাওয়াটানাতে, দাওয়াটানাতে সামনে যে এবার দাঁড়াইছি, আমি দেখি যে হেঁটে হেঁটে আমাদের সামনে আসছে,
মানে সামনের দিক থেকে আসতে,
সামনের দিক থেকে আমাদের সামনে আসতেছে আর কি। আমরা তো পিছনে থাকার, যদি আমাদের ফলো করতো, রিক্সা নিয়ে ফলো করতো
তাহলে পিছন দিক থেকে,
পিছন দিক থেকে আসতো, যদি সামনের দিক থেকে আসতে যেত তাও আসতে পারতো। বাট উনি হেঁটে হেঁটে আমি স্পষ্ট বলছে আমার সামনে আসবে, কারণ আমরা দৌড়ে আসতেছিলাম দুজনে মিলে। দেন যেটা হলো সেটা হচ্ছে যে ওনার মুখটা ছিল গামছাতে ঢাকা। আমি ওনার মুখের দিকে আর ওনার পায়ের দিকে এগিয়ে লাইট দিলাম আর কি, ফোনের লাইট। তো ওনার মুখ দেখতে পেলাম না আমি, মুখ দেখতে না পেয়ে জাস্ট পা দেখলাম, পা সিং উল্টা। ওই অবস্থায় আমরা দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে বাসার সামনে যে আমি পড়ে যাই। তারপরে প্রায় সপ্তাহখানিকের মতন আমার জ্বর ছিল। তো আমার আম্মুকে যখন বলি তখন বলছে এত এত বাইরে যাওয়াটা ঠিক না, আর ওই জায়গাটা বেশ ভয়ানক ছিল মনিহারের সামনে। এটা আমাদের যশোরের যদি কেউ থাকে, কোনো ফ্রেন্ড থাকে অবশ্যই সেখানে।
তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনাটা যেখানে এই ধরনের ঘটনা ঘটেছিল। ওকে, আরো একটা ঘটনা আছে আপনার, তো আমরা সেই ঘটনাটা একটু শুনে ফেলি সংক্ষেপে।
জি শিওর। সেটা ভাইয়া প্রায় ওর থেকে 1 বছর পরে আর কি, মানে ওই ঘটনাটা যে ঘটনাটা বললাম রিসেন্টলি, তার থেকে 1 বছর পরে আমার ওই ফ্রেন্ডেরই বাবা মারা যায়।
আচ্ছা,
তো তখন বাজে রাত 9:30, তো তার রিলেটিভরা কেউ এখানে থাকে না।
কোথায় মারা যায়?
যশোরে। জি, আমি যশোর থাকতাম তখন।
আচ্ছা,
তখনকার ঘটনা আর কি। তো ওই সময় আর কি আমার ফ্রেন্ডের বাবা মারা যায়, বলে ওনার রিলেটিভরা কেউ আবার ওখানে থাকে না। ওর বাড়ি আর আমার বাড়ি প্রায় কাছাকাছি কুষ্টিয়াতে, এখানে ওর বাসা আমার বাসাও কাছাকাছি। তো আমাকে বলেছে এরকম প্রবলেম হয়েছে, তো আমি আর আমার বাবা যাই, বাবা যাই দেখে ওই অবস্থা। তো ওর মাথা ছিল না যে ওই বডিটা যশোর থাকে এই মুহূর্তে, কারণ রাত্রে থাকলে যদি নষ্ট হয়ে যায়।
কটার দিকে মারা গেছে?
9:30 দিকে,
রাত 9:30 থেকে।
ঠিক
আছে।
দেন আমরা কি, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের গাড়িটা নিয়ে বের হলাম, ওই নিয়ে যাবো ছিলাম পিছনে বইটাকে কোলে নিয়ে, কাপড়ে কাপড় বলে যাকে, অনেক পরানো ছিল। আর আমার বাবা আর আন্টি ছিলেন সামনে।
মানে আপনার বাবা আর হচ্ছে আপনার ফ্রেন্ডের মা, অর্থাৎ আপনার আন্টি যাকে বলছেন, ওনারা সামনে সিটে ছিল।
জি,
এর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল একজন?
না, আমার বাবাই ড্রাইভ করতেছিল।
আচ্ছা, আপনার বাবা ড্রাইভ করতেছিল, পাশের সিটে ছিল আপনার ফ্রেন্ডের মা, পেছনে আপনারা দুজন ছিলেন।
জি, আর কোলে ছিল,
আপনাদের কোলে ছিল ডেড বডি।
ডেড বডিটা তো হঠাৎ করে আমি আর আমার ফ্রেন্ড ঘুমায় পড়ছিলাম, কোলে নিয়ে অবস্থায় ঘুমায় পড়ছিলাম। অনেক রাত হয়ে গেছিল, তো হঠাৎ করে চোখ খুলে দেখি যে আঙ্কেলের দাফনের কাপড় মুখ থেকে সরে গেছে, মুখটা বের হয়ে আছে, মাথা থেকেও নেমে গেছে। তো এটাই যে ভাবছিলাম যে হয়তো আমাদের হাতের টাচের কিংবা আমাদের ওই ঘুমানো অবস্থায় হয়তো সরে গেছে, বাট এটা ইম্পসিবল, কারণ তার মুখে মুখে আর মাথায় অনেকে জানে কাফনের কাপড় কি হয় বাদে।
আচ্ছা,
ইম্পসিবল, ঝাঁকিয়ে লাগলেও এটা খুলবে না, বাধা থাকে এটা। তো এর কিছুক্ষণ পরেই আমরা সবাই মিলে ভয় পেলাম এটাই যে আমাদের গাড়িটা এমন এক জায়গায় পড়ছে যেখান থেকে না আমরা ফেরত আসতে পারছি না, রিটার্ন করতে পারছি না, কোথায় রিটার্ন করবো, কারণ আমরা ছিলাম রাস্তায়। হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমরা একটা মাঠের মাঝখানে, লাইক বিল।
আচ্ছা,
বিল ঝিল যাকে বলা হয়েছে,
মানে আপনারা একটু ভুলবশত অন্য ট্র্যাকে চলে গেছেন।
অন্য ট্র্যাকে বলতে যেটা হোক, মানে আমরা যদি রাস্তায় যেতাম তাহলে রিটার্ন করতে পারতাম। আমরা এমন একটা জায়গায় যে পৌঁছেছিলাম যে অন্ধকার রাত, হ্যাঁ, শীতের মধ্যে কুয়াশা, ওই সময় আর কি আমরা ইউটার্ন করার মতো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো মাঠের মাঝখানে আমরা, এখন আমরা রাস্তাও দেখতে পারতাম তো রাস্তার উপর দিয়ে যেতে পারতাম, তো সেক্ষেত্রে আমরা রাস্তায় উঠতে পারতেছিলাম না। আমাদের হঠাৎ করে দেখি যে চারপাশে দেখলাম কুকুর, অনেকগুলো কুকুর, কুকুর এসে কুকুরগুলো ডাকতেছে আর কি, শিয়াল যেভাবে ডাকে। আর এটা দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম যে কেন হঠাৎ করে এইভাবে রাস্তার মাঝখান থেকে এখানে চলে আসলাম, আবার কুকুরটাও এসে এইভাবে চিল্লাচ্ছে কুকুরগুলা।
আশেপাশে ওই দিকে আপনারা যে জায়গাটা আটকে গেছিলেন, যতটুকু আপনাদের নজর যাচ্ছে বা গাড়ির হেডলাইটের আলোতে কোনো বাড়ি ঘরের চিহ্ন বা কোনো
বাড়ি ঘরের কোনো চিহ্নই ছিল না, পিছনের কোনো রাস্তা দেখলাম, সামনের কোনো রাস্তা দেখছিলাম না আমরা।
হঠাৎ করে তারা মানে এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তো সেটা হলো একটা কথা ছিল। কিন্তু একটু আমার কাছে খটকা লেগেছে যেহেতু আপনি বলছেন যে আশেপাশে কোনো ধরনের কোনো বাড়ি ঘর ছিল না, তো সেক্ষেত্রে কুকুরগুলো, এতগুলো কুকুর ওখানে, মানে কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝতে পারছি না।
সেটা তো কি হলো তারপর ভাইয়া, যেটা হলো সেটা হচ্ছে মানে কোলে একটা ডেড বডিকে রাখতে গেলে কতটা এনার্জি লাগে, কারণ আমরা সারা রাত এখানেই থাকতে হবে, কারণ আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, দিন হলে দেন আমরা রিটার্ন করবো। ব্যবসায় তাকে হচ্ছে পিছনে সহায় দিলাম, পিছনে সহায় দেওয়ার পরে ভাইয়া আমরা ঘুমাইতে পারতেছিলাম না, কারণ বিচ্ছি একটা গন্ধ আসতেছিল। আপনি হয়তো বলবেন যে ভাইয়া এটা হচ্ছে মৃত দেহের গন্ধ, ওর মনে হচ্ছিল যে ভিতর থেকে আমার সবকিছু বের হয়ে আসতেছে, এতটা মানে খারাপ লাগতেছিল, বুঝতে পারছি না আমি কি বলতে চাইছি, যে ভিতর থেকে বের হয়ে আসছে, এতটা মানে বিদঘুটে একটা গন্ধ ছিল। ওইভাবে তো রাখলাম, মানে আমাদের পিসের যে সিটটা আমি বসলাম তিনটে স্তরে, পিসের সিটে রাখলাম। পিসের সিটে রাখার পরে যেটা হয়েছে ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের গাড়িটা তো চলতেছে না, ডেড বডিটা নড়ারও কোনো ওয়ে নাই, ওনার বডিটা যেটা ছিল।
সিচুয়েশনটা হচ্ছে এমন একটা বিলের মধ্যে, মানে রাতের বেলা চতুর দিকে কোনো আশেপাশে কোনো বসতির চিহ্ন নাই, কিছু নাই,
কিছু নাই,
এমন একটা জায়গায় আপনাদের গাড়িটা আপনারা দাঁড় করিয়ে রেখেছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, আর চতুর্দিকে অনেকগুলো কুকুর ঘিরে ধরে দাঁড়িয়ে আছে আপনাদের।
আপনি জানেন ভাই যে হর্ন দিলে কিন্তু শব্দ শুনলে কুকুরগুলো পালায়, বাট ওরা পালাচ্ছিল না। ওকে, পিছিয়ে রাখার পর আমাদের গাড়িতে চলতেছে না, গাড়ির সম্পূর্ণ অক্ষর রাখছে। তো এমন সময় কিন্তু ডেড বডি নড়ার কোনো ওয়ে নাই, যে ডেড বডি নড়বে ঝাঁকিতে। তো পিছনে রাখার পরে যেটা হয়েছে তার সেটা হচ্ছে ডেড বডি রাখে সোজা করে আর কি, ওনারটা হচ্ছে এক কাত হয়ে গেছিল, এক সাইডে কাত হয়ে গেছিল। আমরা রাখার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে ওনারটা এক কাত হয়ে গেছিল। তো এইভাবে অনেক মানে ভয়ের মধ্যে ছিলাম যে কুকুরগুলো এইভাবে কেন ডাকতেছে, কারণ নামতেও পারতেছিলাম না গাড়ি থেকে। নামতে গেলে নেমে হয়তো আমি রাস্তা দেখতে পারতাম, খুঁজতাম হয়তো নেমে, আমার বাবা আর আমি নেমে, কিংবা ফ্রেন্ড নেমে যেত, বাট ওই ধরনের কোনো ওয়ে ছিল না, সেটা আমরা ওখান থেকে ইউটার্ন করতে পারছিলাম না। আচ্ছা, তো আমরা সিদ্ধান্ত নিলাম ভাই আমরা এখানে রাতটা কাটাবো, দেন সকালবেলা যাবো। তো সকাল উঠে যেটা দেখলাম ভাই অদ্ভুত একটা ব্যাপার, আমাদের প্রায় 100 ফুট দূরে একটা রাস্তা, দুই পাশে মাঠ আর মাঝখানে রাস্তা। আপনাকে যেটা বলবো ভাইয়া সেটা অদ্ভুত একটা ব্যাপার যে আমরা যদি ওই রাস্তা থেকেই নামতাম, হ্যাঁ, তাহলে পরে গাড়িটা নামতে গেলে আমরা অনেক বড় একটা ঝাঁকি খেতাম, কারণ রাস্তাটা ছিল অনেক উঁচু, মাঝখান দিয়ে একটা পানির একটা ইয়া ছিল, ড্রেনের মতন ছিল। ওইখান থেকে আমরা নামতে পারতাম না কখনোই, নামলে হয়তো পড়লে আমাদের কোনো একটা না কোনো ক্ষতি হতো, মানে বাবার কোনো ক্ষতি হতো, আমাদের কোনো ক্ষতি হতো, মানে ডেড বডিটা পড়ে যেত কোল থেকে, এমন কিছুই হয় নাই, আমরা কিছুই বুঝি নাই। জাস্ট পরবর্তীতে বুঝছি যে আমাদের গাড়িটা অফ হয়েছে, বাবা অফ করছে, বলতেছে যে আমরা কোথায় আসছি। দেন আমরা সবাইগুলো ইউটার্ন করে দেন কোনো ওয়েতে আর কি রাস্তায় গাড়িটা উঠাই দেন চলে আসি কুষ্টিয়াতে।
ওকে, মানে আসলে কি বলবো এটা আমি বুঝতে পারছি না, কোনো কিছু হিসেবেও মিলাতে পারছি না এটাতে। তো যাই হোক, বেশ কয়েকটা ঘটনা শুনলাম আপনার কাছে, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বিশেষ করে আপনার বোনের ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। তো অনেক ধন্যবাদ।
আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের অনেক ফ্রেন্ডরা ভাবে যে এইটা মানে মিথ্যা কথা, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে জাস্ট মজার করার জন্য এটা শুনে, আমাদের এই শোটা শুনে দরটা। অ্যাকচুয়ালি আমাদের চারপাশে কিন্তু অনেক কিছু আছে যা কিন্তু আমাকে দেখতে পাই না। হ্যাঁ, তো আমি আসলে এই ব্যাপারটা বিশ্বাস করতাম না, বাট এই মুহূর্তে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, কারণ আমার ফ্যামিলির সাথে ঘটে গেছে, আমার সাথে ঘটে গেছে।
আসলে সেটাই আমি আরো একবার বলতে চাই, এবং আমি আর রেহান বারবারই বলি যে এটা আসলে বিশ্বাস করা কঠিন, যদি নিজের সাথে না ঘটে এই ঘটনাগুলো, মানে বিশ্বাস করা খুব কঠিন, মনে হয় রূপকথার গল্পের মতোই মনে হয়। কিন্তু যখন ঘটে যায় নিজের সাথে, তখন আর এটা মানে বলার আর কিছু থাকে না। তো আমরা আসলে সাধারণত তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাদের সাথে ঘটে গেছে এবং তারা এখন বিশ্বাস করে মন প্রাণ দিয়ে এবং তাদের ঘটনাগুলি শুনছি, এবং বিশ্বাসের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই শ্রোতাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি, তারা কার কথাগুলো কতটুকু বিশ্বাস করবে এটা সম্পূর্ণ শ্রোতাদের উপর। তো অনেক ধন্যবাদ আবিদ ভাই আমাদের জার্নিতে আসার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই।
ওকে, এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে, এবং যেই ঘটনাগুলো আমরা শুনছি সেই ধারাবাহিকতায় আর ইন্টারাপ্ট না করে আরো একবার আমরা গল্পের মধ্যে যাই। গল্প বললাটা কি রেহান ঠিক হবে? তুই তো চুপচাপ বসে আছিস, বসে থাক। আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি তার পরিচয়টা একটু জানি, আপনার পরিচয়।
জি, আমার নাম জুবায়েদ হোসেন, আমার বাসা সোনারগাঁ, স্টুডেন্ট। তো আমার লাইফে যে ঘটনাটা ঘটে খুবই ভয়ানক, আমার কাছে খুব ভয়ানক মনে হয়েছে।
স্বাভাবিক, আপনার সাথে যেহেতু ঘটেছে আপনার কাছে ভয়ানক মনে হবে। তো জুবায়েদ ভাই, আমরা তাহলে সরাসরি আপনার ঘটনাটাই শুনে ফেলি, এবং সেই ঘটনাটা কতদিন আগে ঘটেছে?
এটা 2008-এর দিকটা হবে।
2008-এর দিকে, তার মানে বেশ অনেকদিন হয়ে গেছে। তো এই ঘটনাটা একটু আমরা ছোট করে প্রথম থেকে শুনি।
আমরা মানে চারজন একই সাথে জ্যৈষ্ঠ মাসে যে আমাদের এখানে মেলা হয়, তো মেলাটা প্রায় 15-20 দিনের মতো থাকে। তো আমরা একদিন সবাই প্ল্যানিং করি যে মেলায় যাব। তো মেলা গেছি, মেলাতে অনেক এনজয় করছি। আসার পথে রাতটা অনেক হয়ে যায়, কারণ মেলাতে থাকা অবস্থা বোঝা যায় না যে টাইমটা কতটুকু। তারপর আসার পথে আমাদের খুব ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগার পরে আমরা পাশে মানে দোকান অফ হয়ে যাবে এরকম টাইপের একটা দোকান, পিঠা খাইলাম। পিঠা খাওয়ার পরে হাঁটতে হাঁটতে পিঠা খাতে খেতে আসছি। তো ওই সময় সাথে অনেকজন ছিল, যেটা কোনো মনে ভয় ছিল না। তো আস্তে আস্তে মানে বাড়ির খুব কাছাকাছি এসে পড়ি। তো আমাদের বাড়ির পাশেই নতুন রাস্তা হয়, রাস্তাটা কাঁচা টাইপের ছিল, মানে ইট কিছু বসানো হয়নি নতুন। তো আসার পরে আমরা চিন্তা করলাম যে বৃষ্টি হয়েছে রাত্রে, বাড়ির উপর দিয়ে গেলে কাদা টাদা লাগবে।
বাড়ির উপর দিয়ে বলতে যে
গ্রামের উপর দিয়ে,
গ্রামের
ভিতরে আর কি,
ঘর বাড়ি যে থাকে ঘর বাড়ির ভেতর দিকে, পাড়া মহল্লার ভেতর দিয়ে যে রাস্তা থাকে ওটার কথা বলছি।
তো সেই জন্য যে চিন্তা করি যে আসলে নিচে দিয়ে যাবো, কারণ রাত্রে করে বাড়ির উপর দিয়ে গেলে কাদা টাদা লাগবে। তো নিচে দিয়ে যাওয়ার প্ল্যানিং করি। তো রাস্তা নতুন হয়েছে, ওরকম বৃহৎ আকার হয় নাই। তো আমরা একজন সিরিয়াল ভাবে আসতে থাকি, তো আমি ছিলাম সবার সামনে। তো সামনে যাওয়ার পরে যে রাস্তাটা আমাদের সামনে পড়ে সেটা হলো যে একটা হরর সিগমেন্ট জায়গা যেখানে বুক টুক দেয়, সাধারণত ভালো জায়গায় বুক টুক দেয় না কিন্তু।
আচ্ছা,
তো দেওয়ার পরে দেখি যে এখানে মানে বক কিছু খাচ্ছে এরকম কিছু দেখা যাচ্ছে আর কি, মানে ছায়ের মতো দেখা যাচ্ছে, দুই তিনটা মাথা একসাথে যেমন খাইতেছে এরকম।
আচ্ছা, কিছু মনে হচ্ছে যে কয়েকজন বা কিছু একটা খাচ্ছে ওখানে বসে।
তারপরে আমি দেখি এটা দেখে স্টপ হয়ে যাই। তো সারা বলতেছে, তারপর পিছনে যারা তারা বলতেছে যে কি রে কি হয়েছে। আমি বললাম যে না কিছু না দাঁড়া। পরে আমি যখন বলি যে না কিছু হয় না দাঁড়া, এটা বলার পরে ওরা আমার মানে শব্দটা শুনে আমার দিকে তাকায়। তো আমার দিকে যখন তাকাইলো, তাকানো দেখলাম মানে কিছুই দেখা যায় না, দেখতে চোখ গুলা জ্বলতেছে আগুনের মতো। মনে হয় যে মানে
আমার দূরে থেকে চোখ মনে হচ্ছে যে অন্ধকার,
চোখ অন্ধকারে মনে হয় আগুনে জ্বলতেছে একদম লাল অবস্থা। সবাই মানে তিন চারটা দায়ী দেখুন সবগুলো আমার দিকে তাকায়। তারপর আমি প্রচন্ড পরিমাণ ভয়, আমার গায়ের প্রশ্ন টোন সব দাঁড়ায় যায়। তো আমি প্রায় কাঁপা অবস্থায় যে কাঁপতেছি, তো ওরা আমার গায়ে একদম ধরে, পরে ধরার পরে কি কি হয়েছে। পরে আমি বললাম না কিছু না। পরে আমি শরীরে পিছনে আমার মুখ দেওয়ার কোনো কথা আসতেছিল না, মানে এত পরিমাণ ভয়, আমার জীবনে ফার্স্ট। তো আমি একটু ছোট ছিলাম, মানে এত ভয় পাইতেছিলাম মানে আমার মুখে কিছুই আসতেছিল না। আর পিছনে যারা ছিল তারা হঠাৎ করে দেখে, দেখার পরে ওরা দৌড়ে পালায়, আমি ওদের সাথে দৌড় দিই। দৌড়ের পরে আমার যে কাজিনটা ছিল সে আবার মানে রাস্তা নতুন হওয়ার কারণে সে পড়ে যায় নিচে, পড়ে যাওয়ার পরে সবাই আমাকে রাইসে চলে যায়। বাট আমি তার হাতে দৌড়ি, হাতে ধরার পরে সে আমার হাতে ধরে ওঠে। ওঠার পরে সে কিছু বলছেন, তার সে কাঁপতেছে
ডরে। আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটা ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে, এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অনুভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর
ABC রেডিও 89.2।
উড়িতে উড়ে যা
প্রপার্টি লেট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। আমি আবারও বলি facebook.com/abcradio.fm89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
হাতে ধরার পরে সে আমার হাতে ধরে ওঠে। ওঠার পরে সে কিছু বলছেন, তাও সে কাঁপতেছে। পরে আমি বললাম আসতে, আসলে সে সেন্সলেস হয়ে পড়ে যায়
ওখানে,
অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে
মানে সে বয়স আপনাদের চেয়ে ছোট,
আমার 2 বছরের 3 বছর ছোট হবে।
আচ্ছা,
অনেক ভয়ানক অবস্থা, কি করবো এত রাত্রে, কোথায় যাবো, বাসায় তো যেতেই হবে। পরে আমরা মানে বাড়ি এখন গ্রামের উপর দিয়ে আসতে হবে, গ্রামের উপর দিয়ে আসার চেষ্টা করি। করার পরে আমাদের বাড়িতেই একটা পুরানো ইয়াগা ছিল, গাব গাছ অনেক পুরানো। তো ওই বাড়িটা আমার জঙ্গল টাইপের একটু, কেউ যায় না থাকে না। তো সেখানে আগে শুনতাম যে কি নাকি থাকতো, তো হঠাৎ করে ওই কথা মনে পড়ে যায় যে এখনো তো শুনতাম যে কি নাকি আছে, এই দিকটা কিভাবে যাব। পরে দেখি ওই গাব গাছের উপর দিয়েও সেম একই জিনিস,
কি জিনিসগুলো আপনারা অন্য রাস্তায় দেখে
আসছেন, সেই জিনিসগুলো একই, মানে ওঠা নামা করতেছে, যখন আমরা দেখি তারও আমাদেরকে দেখে ফেলে, দেখা ওঠা নামা না করে আর দাঁড়াই, মানে স্টপ আমাদের দিকে তাকাই দিছে।
আচ্ছা,
তারপরে আর আমরা মানে সামনের দিকে আগাইতে পারি না, তো না জানার কারণে আবার আমরা পিছনে ব্যাক করি, ব্যাক করে একটা ব্রিজ, যে ব্রিজ দিয়ে নামতেছিলাম ডালে, ওই ব্রিজে আবার দাঁড়াই। দাঁড়ানোর পরে ব্রিজে ওই পারে ছিল আমার এক চাচার বাসা, উনি এখানে নতুন বাড়ি করছে, পরে ওনার বাসার দিকে যায়, ওনার মেল আছে বাড়ির পাশে, মেল আছে, তো ওনার বাসা, উনি আবার অনেক ছাত্র সজাগ থাকে, তো দেখি উনি বাইরে পাহারা টাহা দিচ্ছে এরকম সজাগ টাইপের, পরে ওনাকে বলি, ওনাকে বলার পরে উনি বলে ঠিক আছে তোদের আজকে এই রাস্তায় যাওয়ার দরকার নাই, তোরা আমাকে আমার এখানেই থাক। পরে চাচার এখানে থাকি, থাকার পরে সকালে দেখি আমার যে ফুহাতো ভাইটা পড়ে গেছিল সে কথা বলতে পারে না, কি কেমন জানি তাকায় থাকে শুধু মানুষের দিকে, কোনো কথাই বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। পরে ফুজুর কবির আসলে আনার পরে ওকে মানে ওষুধ টুষুধ দেয়, পানি পড়া দেয় ঝাড়ে টারে, পরে প্রায় মাসের খানি পরে গিয়ে সে সুস্থ
সুস্থ হয়ে ওঠে। তার মানে এটা হচ্ছে আপনাদের প্রথম যে সরাসরি আপনারা ভয় পেয়েছিলেন সেই ঘটনাটা?
জি।
ওকে, আরো একটা ঘটনার কথা আমরা শুনেছিলাম যে কোথাও হয়তো কোন একটা ঘটনা আছে যেটা আপনি সরাসরি প্রত্যক্ষ করেছেন, তো এই ঘটনাটা একটু শুনি আমরা।
যেটা হলো যে আমার আন্টির কাছ থেকে শুনছি, সেটা আমার
আন্টি, এটা আপনি শুনেছেন?
আন্টির কাছ থেকে শুনেছি।
ওকে,
তো আমার আন্টির বাসায় সোনারগাঁ বেড়াতে আসছি, তো আমিও বেড়াতে গেছি নানুর বাড়িতে, তো এরকম কথা হইতেছিল, তো শুনলাম উনি বললো যে এরকম শুনছি, বেশি আগের ঘটনাটা প্রায় মাসের খানি হবে, তা ওনারা যে বাসায় থাকে ওনার পাশের বাড়িতেই, মানে ওরা ঘটনা ঘটার পরে জানতে পারে যে এখানে নাকি এরকম হয়েছিল, যে বাসাটা সেই বাসার মধ্যে দুটো মুরব্বি মারা গেছিল, হাজবেন্ড ওয়াইফ, তো তাদেরকে নাকি বাড়িতেই কবর দেওয়া হয়েছে। বাড়িতে কবর দেওয়ার পরে অনেকদিন হয়ে গেছে, তো এটা কবর আর কবর বোঝা যায় না ওরকম, তো তাদের ছেলে মেয়ে নাতিরা ওই জায়গায় নাকি ঘর তোলে।
এটা কি ওরা যখন গড় তুলত ওরা জেনেই তুলেছে নাকি?
না না, ওরা জানতো না,
জানতো না যে এখানে কবর ছিল, মানে কবরটা অনেক আগে,
অনেক আগে, মানে বোঝা যায় না,
বোঝা যায় না।
তো ঘর তোলার পরে মানে ঘর করা
সেই কবরের উপরেই
বাসা তোলে, তো এখানে কবরের উপরে মানুষ থাকলে কিন্তু তাদের আজাব হয়, বা ওদের কিন্তু থাকলে বেটার না, কবরটা কিন্তু কবর থাকে না। তখন তারা নাকি কি করতো, ওই মুরব্বী দুজন পুরুষ এবং মহিলা প্রায় মানে রাতে
যাদের কবর ছিল,
হ্যাঁ হ্যাঁ, তারা নাকি দেখা দিত মানুষের সাথে, ওই বাড়ির আশেপাশে মানুষের সাথে নাকি দেখা দিত।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই যারা ঘর তুলেছে তাদের সাথে দেখা দিত না?
তারা বাসায় থাকে না, তারা বাসায় তুলছে কিন্তু
শুধু ঘরটাই তুলেছে,
দেখা দিত, এরকম দেখা দিত, কিন্তু কেউ কিছু বলতে জানতো আর কি, অনেকে জানতো আবার অনেকে জানতো না, কারণ অনেক আগের, তো যারা একটু বয়স্ক মুরব্বী টাইপের তারা জানে আর কি। বাড়ির পাশে আবার রাস্তা মেইন রোড, মেইন রোড দিয়ে হঠাৎ করে দুটো ছেলে আসতেছিল, আসার পরের
দিকে
রাতে আনুমানিক দেখটা হবে, তো আসতেছিল, আসার পরে ওরা ওদের ঠিক একদম সামনে, চোখের সামনে কি যেন দেখতে পায়, কি জানি একটা ছায়ার মতো, কাপড়ের মতো সাদা, মানে ওদের যাতে রাস্তা বাধা হয়ে দাঁড়াইছে,
বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে পারতেছে না কি এটা,
কি এটা বলছে, কি রে এটা কি দেখা যায় সাদা। পরে একজন আচ্ছা দেখতো হাত দিয়ে, পরে হাত দেয় একজন, বলে না আমি না তুই হাত দে, পরে একদম কনফিউশন থাকার পরে একজন হাত দেয়, দেওয়ার পরে যে বলতেছে আমার হাত তো কাঁপতেছে কাঁপতেছে, তারপরে বলতেছে কি হয়েছে, পরে কিছুক্ষণ পরে বলতেছে যে আমার হাত তো অবশ হয়ে গেছে, আমি হাতে কোনো সুদ পাচ্ছি না। পরে এটা বলার পরে পাশে যে শুনছিল সে দৌড়ে পালায়, তো পালায় যাওয়ার পরে তার কি হয় সেটা আমি জানি না, কিন্তু যে হাত দিছে সে দৌড়ে পালায়া যাওয়ার পরে তার হাত অবশ্যই থাকে, সে বাসায় গিয়ে অজ্ঞান হয়ে সেন্স হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার মা বলে কি রে কি হয়েছে, তো তার মার কাছে বিষয়টা শেয়ার করে, করার পরে
তখনও কি তার হাত ওরকম অবশ
না, তারপর অনেকদিন এরকম অবস্থা থাকে, তারপর কথাও ঠিক মতো বলতে পারে না, নর্মাল কথা বলে, হাত অবস্থা থাকে, তারপর সবাইকে ঠিক মতো চিনতে পারে না, এরকম কোন একটা কিছু। পরে তাকে ফুজুর টুজুর এনে সুস্থ করে, পরে তার কাছে সে বলছে আর কি যে যখন সুস্থ হয় তারপরে বলছে যে এরকম এরকম বলছে,
যে রাতের বেলা তারা এই জিনিসটা করতে গিয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটে। ওকে, মানে এই ঘটনাটা কিছুটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল, আমার মনে হয় সেই ঘরটা কি এখনো আছে, যেই ঘরটা কবরের উপর তোলা হয়, সেই ঘরে কি এখন কোনো মানুষ থাকে? এখনো মানুষ
থাকে।
আসলে আমার খুব বেশি জানার ইচ্ছে ছিল যে ওই ঘরে যদি কোনো মানুষ থাকতো তাহলে কি ঘটতো, এবং সেই যে কবরে যারা থাকে তারা তাদের কাছে কি রূপে দেখা দিত। যাই হোক, এখন কেউ যেহেতু আর থাকে না সেখানে, তো সেটা তো সম্ভব হচ্ছে না। তো অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এই ঘটনাগুলো আমাদের জানিয়ে দিয়ে এসে শুনিয়েছেন এবং সবার সাথে শেয়ার করেছেন সেজন্য। ওকে, আরো একজন অতিথি আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে, আর এতক্ষণ ধরে তো আমরা একটার পর একটা ঘটনা শুনছি, চল রেহান আমরা পরবর্তীতে যে অপেক্ষা করছি একটু তার কাছে চলে যাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন?
জি ভাইয়া ভালো আছি।
প্রথমে একটু আপনার পরিচয়টা জানি, কোথায় থাকেন, কি করেন, কি নাম?
আমার নাম অনিক, আমি নারায়ণগঞ্জে থাকি, সরকারি তোলারাম কলেজের থেকে এবার আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি।
ওকে, তো অনিক ভাই, ডিমের কাছে আমরা যেটা শুনেছিলাম বেশ কয়েকটা ঘটনার কথা শুনেছিলাম, তো একটা ঘটনা খুব সম্ভবত আপনার খালা রিলেটেড কোন একটা ঘটনা ছিল।
হ্যাঁ,
তো আমরা এই ঘটনাটা একটু প্রথমে শুনতে চাই, সেই ঘটনাটা একটু শুরু থেকে আমাদেরকে বলেন, কবে ঘটেছিল ঘটনাটা, কত বছর আগে?
ঘটনাটা প্রায় 1997-96 দিকে ঘটছে।
আচ্ছা আচ্ছা, এটা কোথায়, নারায়ণগঞ্জে ঘটেছে?
না, এটা আর কি আমাদের খালার বাসা হইতেছে নদীর ওই পার, কাঁচপুর নামক একটা জায়গা।
আচ্ছা আচ্ছা, কাঁচপুর ওই দিকে।
হ্যাঁ,
ওকে।
তো আমার খালাতো বোন যে ছিল, ওর বয়স ছিল প্রায় 13-14 বছর। ওর কিডনিতে প্রবলেম হওয়ার কারণে ওকে ঢাকা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যখন তাকে ভর্তি করানো হয়েছিল তখন খুব অবস্থা খুব খারাপ ছিল।
আচ্ছা,
আমার আম্মু এবং আমার খালা তারা হাসপাতালে ছিল, এন্ড হঠাৎ করে আর কি ডাক্তার এসে বলতেছে যে আমার বোনের নাম ছিল সোনিয়া, তো বললো যে সোনিয়া মারা গেছে। তখন আমার খালা এবং আমার আম্মা সবাই তো আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছে,
মানে তার অবস্থা কি আগে থেকে খুব
খারাপ অবস্থা ছিল।
আচ্ছা,
তো যখন মারা যাওয়ার সংবাদটা পাইছে তখন হাসপাতালে শুধু আমার আম্মু এবং আমার খালা ছিল, আর কেউ ছিল না। যখন ডাক্তার এসে বলছে কথা তখন তো তারা সবাই কান্নাকাটি করতেছে, আর আমার আম্মু খুব সাহসী একটা মানুষ, সে আর কি বলতেছে যে আমাদের মেয়ে মারা গেছে, আমরা এখানে আর এটা রাখবো না, আমরা বাসায় নিয়ে যাবো। কারণ আমার আম্মু মনে মনে চিন্তা করতেছে যদি আর কি লাশ কাটাছেড়া করে আর কি পোস্টমর্টমের একটা ব্যাপার আছে, এটা যদি করে তাহলে আমার আম্মু সেই জন্য আর কি রাখতে চাইতেছে না।
কিন্তু সাধারণত তো এইভাবে কোনো মানে রোগে যদি মৃত্যু হয় তো পোস্টমর্টম করার কথা না?
না, আমার আম্মু আর কি এটা থিঙ্ক করতেছে।
আচ্ছা আচ্ছা,
যদি করে।
ওকে, মানে এই ধরনের ওনাদের একটা ভয় আর কি কাজ করছিল, সো ওনারা চাচ্ছেন আর কোনোভাবেই হাসপাতালে রাখার জন্য।
জি,
ওকে।
তারা আর কি যত হাসপাতাল যত কাজ ছিল তারা সব কমপ্লিট করে একটা সাদা একটা কাপড়ে মুড়িয়ে আর কি আমার বোনের লাশটাকে নিয়ে নিচে নামছে।
আচ্ছা,
তো সেদিন ছিল রাত্রে প্রায় 12টার দিকে, বৃষ্টি ছিল রাস্তায়, একটা গাড়িও পাইতেছিল না, তো তারা একটা বেবি ট্যাক্সি পাইছে। দেন তারা ওই কাঁচপুর যাওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করছে, ফার্স্টে সে রাজি হয় নাই।
ঢাকা থেকে তো কাঁচপুরের দূরত্ব খুব বেশি একটা,
খুব বেশি না। ফার্স্টে একটা লাশ নিয়ে সে যাইতে রাজি হয় নাই, দেন তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে এবং সে বলছে যে আমি যাব, বাট আপনারা পেছনে বসে যত ধরনের আর কি দোয়া আছে সব দোয়া পড়বেন, যেহেতু একটা লাশ আছে সাথে। দেন হ্যাঁ, তো কথা মতো রাজি হইলো, তো উঠলো। উঠার পরে যখন বেবি ট্যাক্সিতে তারা যাইতেছে, 5 মিনিটের রাস্তা, যেমন মনে হইতেছে তারা আধা ঘন্টা এক ঘন্টা এমন টাইম লাগতেছে।
আচ্ছা,
তো আবার বেবি ট্যাক্সি কিন্তু সচরাচর দুই পাশ দিয়ে ফাঁকা থাকে, তো আমার আম্মু এবং আন্টি বসছে তাদের কোলে, দুজনের কোলে আর কি আমার বোনের লাশটা। তো আমার আম্মু আমার আন্টিকে বলতেছে আপা আপনি ওকে টানতেছেন কেন? তো আমার আন্টি আবার বলতেছে আমি কই টানি, তুই তো আবার ওইখান দিয়ে টানতেছিস। যে বেবি ট্যাক্সির চালক ছিল সে আমার আন্টিকে বলল যে আপনার আপা কথা কম বলে দোয়া পড়তে থাকেন। দেন তারা দোয়া পড়তে পড়তে নদীর পার গেল, যে শীতলক্ষা নদীটা আছে, নদীর পার গেছে। তো এত রাত্রে প্রায় একটা নৌকাও পায়নি,
ওখানে তো আমরা কাজ করে জানি যে ব্রিজই তো আছে, ব্রিজেই তো পার হওয়া যায়
আর কি। তাদের বাসা থেকে আর কি ব্রিজে যাওয়াটা অনেক ঘুরতে হয়, অনেক সময় লাগে।
আমরা কাঁচপুর বলতে যে ব্রিজটার কথা বলছি সেখান থেকে অনেক দূরে,
অনেক দূরে। জি,
আচ্ছা।
নদী দিয়ে পার হলে নদী পার হওয়ার 5 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যেতে পারে। তারপরে তারা যখন নদীর পার গিয়ে লাশটাকে নিয়ে ওয়েট করতেছে, একটা নৌকাও পাচ্ছে না, হঠাৎ করে দেখলো যে নদীর ওই পার থেকে এই পারে একটা নৌকা আসতেছে। নৌকাটা ছিল অনেক ছোট, স্বাভাবিক নৌকার তুলনায় অনেক ছোট একটা নৌকা, এবং একজন মাঝি ছিল। সে এসে বলল যে আপা আপনারা কি ওই পার যাবেন? তো বলল হ্যাঁ আমরা ওই পার যাবো। দেন মাঝি আমার মাঝির কথা মতো যে বলল যে হ্যাঁ আপনারা উঠেন, তবে লাশটাকে একটা সাইডে রাখতে হবে, আপনারা লাশের পাশে বসতে পারবেন না। তো
মানে পাশে বসার কি জায়গা নেই নাকি বসতে মাঝি নিষেধ করছে?
মাঝি নিষেধ করতেছে।
আচ্ছা আচ্ছা,
তো যখন নৌকায় উঠলো আমার বোনের লাশটা ছিল আর কি এক পাশে, তো আমার আন্টি আর এবং আমার আম্মা আরেক পাশে বসছে, আর মাঝি লাশের পাশে আর কি মাঝি নৌকা চালাচ্ছে। তো দেখতেছে যে মাঝি যেখান দিয়ে নৌকা চালাইতেছে ওইখানে একটু নৌকাটা ভার হয়ে গেছে।
আচ্ছা,
আর কি ওইখানে ভার হয়ে যাওয়ার কারণে তো আমার আম্মু একটু সন্দেহ করলো, কি ব্যাপার এত ভার হইতেছে কেন। আমার আম্মু গিয়ে লাস্টের পাশে বসলো, তো মাঝি কোনো কথা বলতেছে না, তো দেখতেছে নৌকাটা অস্বাভাবিক ভাবে ভারী হয়ে যেতেছে আস্তে আস্তে, যেমন ডুবে যাবে এমন ই হইতেছে। তারপরে আমার আম্মুকে মাঝি বলতেছে যে আপা আপনাকে না বলছি ওইখানে যে বসতে, আপনি এখানে আসছেন কেন। তো আমার আম্মু বলতেছে আমাদের মেয়ের লাশের পাশে আমরা থাকবো, আপনি এমন করেন কেন আর কি, তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে। তো আমার খালা তো আর কি, যেহেতু তার মেয়ে মারা গেছে সে কান্নাকাটি করতেছে, সে আবার মাঝির সাথে বাজে বিহেভ করছে যে আপনি বাধা দাও আর কি, আমাদের মেয়ের পাশে আমরা থাকবো আপনি বাধা দাও আর কি। তারপরে আস্তে আস্তে যখন নদীর এই পার আসলো, নদীতে কোনো তেমন কোনো আর কোনো ঘটনা ঘটে নাই, যখন এই পাশে আসলো তখন মাঝিকে ভাড়া দিয়ে আর কি নৌকা ভাড়াটা দিয়ে হেঁটে আস্তে আস্তে আমার আম্মুর কোলে ছিল লাশটা। তো মাঝি ভাড়াটা নিয়ে তাকে একটা কথাই বললো, এদিকে যাইতেছেন তো যান, ভালোভাবে যাবেন। এই কথাটা বলার পরে তো আমার আম্মু যখন পিছনে ফিরে তাকালো তখন কোনো নৌকাও দেখতে পেলো না, কোনো মাঝিকেও দেখতে পেলো না, এবং তাদের আর কি নদী থেকে হেঁটে যেতে প্রায় 5-7 মিনিট লাগে তাদের বাসায়। এবং যখন যাইতেছে যাওয়ার পথে একটা পুরনো একটা খাল, যেটাকে বলে খাল, বাঁশ গাছ, অনেক জঙ্গল টাইপের একটা রাস্তা আছে, ওইখান দিয়ে যখন হাঁটতেছে তখন আমার আম্মুর কোলে ছিল রাস্তা। তো যখন হাঁটতেছে তখন আমার আম্মু ফিল করলো যে ওকে কেউ টানতেছে, ওই
আবারও
হ্যাঁ হ্যাঁ ওইখানে কেউ টানতেছে। তো আমার আম্মু বিষয়টা বুঝতে পারছে যেহেতু এত রাত্রে একটা লাশ নিয়ে আসছে,
এবারে তো আর অন্যদিক থেকে কেউ ধরে নেই যে টানবে,
তা আম্মুর কোলে লাশটা। তো আমার বোন বেশি বড় ছিল না, 13-14 বছর বয়স ছিল, তো হাঁটতেছে তখন দেখতেছে যে আরো টানতেছে। তো আমার আম্মুর পা চলতেছে না, কিসে হাঁটার জন্য দ্রুত হাঁটার জন্য চেষ্টা করতেছে বাট পা চলতেছে না। তো আমার খালা বললো যে তাড়াতাড়ি হাত বাসায় তো যেতে হবে। তো আমার আম্মু বলতেছে আমি হাঁটার জন্য চেষ্টা করতেছি বাট পারতেছি না, সেই জন্য আমাকে আর কি পিছন দিয়ে ধরে রাখতেছে, হ্যাঁ টেনে ধরে রাখছে। আমার খালা আবার দোয়া করলো, দোয়া করে আমার আম্মুর গায়ে ফু দিল, ফু দেওয়ার পরে সব কিছু কি স্বাভাবিক হয়ে গেল,
আবার উনি হাঁটতে পারলেন।
হ্যাঁ আবার হাঁটতে পারলেন। যখন বাসায় আসছে, বাসায় আসার পরে লাশটাকে রাখছে, তো সব আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই আসছে দাফনের ব্যবস্থা করে পরের দিন তাকে মাটি দেওয়া হচ্ছে।
বাসায় আসার পরে লাশটা নিয়ে আর কোনো ঝামেলা
না, বাসায় আসার পরে কোনো ঝামেলা।
আর ওই যে মাছি লাশটাকে নিজের কাছে রাখতে চাচ্ছিল, সে কি লাশটাকে কোনো রকম কোনো আঘাত করেছিল কোনো ভাবে?
আর কি সে নৌকা চালাচ্ছে বাট তার খেয়ালটা ছিল লাশের দিকে, এক নজরে সে লাশের দিকে তাকিয়েছিল।
ওকে, যেটা হচ্ছে একদম অস্বাভাবিক একটা বিষয়, এটা কখনোই স্বাভাবিক হওয়ার কথা না। এবং নৌকাটা গায়েব হয়ে যাওয়া হঠাৎ করে মাঝি সহ, কিন্তু আমি এখানে একটা দৃশ্যপটটা বলে রাখি যে আপনি বলেছেন যে কাঁচপুর এলাকার এদিকে ঘটনাটা ঘটেছে, আমি নিজে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম, কারণ কাঁচপুর জায়গাটা বলতে মোটামুটি আমার ধারণা যে অনেকের চোখে যে জায়গাটার কথা ভেসে উঠবে, খুবই কর্মব্যস্ত, খুবই ব্যস্ত একটা এরিয়া, মানে ঢাকা শহর থেকে বের হওয়ার যে রাস্তা রয়েছে, তো এটা হচ্ছে মূল একটা রাস্তা, মানে এখানে অথবা তুই রাত 2-3 কখনো এই জায়গাটা নীরবই হয় না, এবং ব্রিজ আছে সেখান দিয়ে সহজে বেবি ট্যাক্সি দিয়ে ব্রিজ দিয়ে পার হওয়া যেত নদীর অপর পারে। কিন্তু একটা জায়গায় এসে আমি একটু আপনার কথাটা বিশ্বাস করতে পারলাম, সেটা হচ্ছে যে ব্রিজ থেকে আপনি যেই জায়গাটার কথা বলছেন ব্রিজ থেকে অনেকটা দূরে, প্রায় 15 বছর আগের কথা।
ব্রিজ থেকে কতটা দূর বলতে, আদবজি যে জুট মিলটা আছে, জুট মিলের পাশে কিন্তু নদী আর নৌকা ঘাট আছে একটা, ওইখান দিয়ে পারাপার হয়েছে।
সেটা কি এখনো ওই অবস্থাতেই আছে?
হ্যাঁ এখনো ওই অবস্থাতে,
এখনো কি আছে নৌকা ঘাটা?
হ্যাঁ নৌকা ঘাট এখনো আছে, বাট তখন তো আর কি বৈঠা দিয়ে নৌকা চালাতো, এখন
ইঞ্জিন নৌকা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা ঘটনা বোধ হয় আপনার আছে, আপনার আম্মুর সাথে ঘটে যাওয়া, আমরা ডট টিমের কাছ থেকে যতটুকু শুনেছি।
জি, আমার আম্মুর সঙ্গে একটা ঘটনা আছে,
একটু শুনি আমরা। এটা প্রথমে জানতে চাই এটা কখন কোথায় ঘটে,
এটা এক্স্যাক্টলি কত সালে ঘটছে সেটা আমার মনে নেই, তবে হ্যাঁ আমার আম্মুর বিয়ের আগে।
ওকে ওকে,
এটা আর কি নারায়ণগঞ্জ জেলার কি দিলপাড়া নামক একটা গ্রাম আছে ওইখানে।
আচ্ছা আচ্ছা,
তো আমার আম্মু একদিন রাত্রে আমার আম্মুর ফুফাতো বোনের সঙ্গে রাত্রে ঘুমানোর জন্য তার বাসায় যাচ্ছে।
আচ্ছা,
আমাদের যে আমার আম্মু যাওয়ার পথে আর কি একটা বাসা আছে, একটা বাড়ি আছে, যে
ওই কত রাতে ভাইয়া, সরি
রাতটা ছিল প্রায় 11:30।
আচ্ছা আচ্ছা, এত রাত্রে উনি একলা যাচ্ছিল?
হ্যাঁ, আমার আম্মু খুব সাহসী ছিলেন।
আচ্ছা,
তো রাত্রে ডিনার শেষ করে তো তার সঙ্গে ঘুমানোর জন্য যাচ্ছে, তো যাওয়ার পথে একটা বাড়ি পড়ে মাঝখানে, তো ওই বাড়িতে আবার একটা মহিলা আর কি সুইসাইড করছে, তার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া লেগে সুইসাইড করছে।
ওকে, সেটা কবে ওই ঘটনা?
ওই ঘটনা আমার আম্মু,
মানে যেদিন আপনার আম্মু যাচ্ছিল তার কত আগে ঘটেছে ঘটনা?
তার এক থেকে দেড় বছর আগে ঘটনা।
আচ্ছা আচ্ছা,
কি এমন হবে আর কি। তো আম্মু যখন যাচ্ছে তখন দেখতে পেল যে ওই মহিলা ঠিক যেভাবে যে স্টাইলে শাড়ি পরতো, চুলগুলো বড় বড় ছিল, মাথা সবসময় ঘুমটা থাকতো, তো ঠিক সেই মহিলাটাকে আম্মু দেখতে পেল যে মাটি থেকে একটু উপরে ভেসে ভেসে মহিলাটা হাঁটতেছে। আমার আম্মু দূর থেকে এটা দেখে একদম না, আমার আম্মু আর কি এটা দেখে দাঁড়িয়ে গেল, যেটা আমি কি দেখলাম।
আচ্ছা,
তো ওই মহিলাটা আম্মুর কাছ থেকে একটু যখন দূরে ছিল, তখন আম্মুকে একটু ঘাটটা পেছনে ফিরে আম্মুর দিকে একটু তাকালো, একটু তাকিয়ে
সে একটা ওই ওই মহিলাটার যে মানে আত্মাটা বা যাই বলে না কেন, সেটাও আপনার আম্মুকে টের পেয়েছে যখন?
হ্যাঁ হ্যাঁ, টের পেয়েছে।
আচ্ছা,
তো ওই মহিলাটা আম্মুকে একটু দেখলো, জাস্ট এক নজর দেখার পরে একটা গাছের সাথে হাওয়ায় মিশে গেল।
তারপরে আপনার আম্মু কি সেই বাড়ি ক্রস করেই গেছে?
হ্যাঁ, সেই বাড়ি ক্রস করে গেছে।
আসলেই আপনার আম্মু অনেক অনেক সাহসী একজন মানুষ। ওকে, ডেফিনেটলি, মানে ওই অবস্থায় মানে কেউ দেখলে মানে এমনিতেই স্বাভাবিক ভাবে থাকতে পারার কথা। একে তো এত রাতের বেলা ওরকম একটা এলাকায় আমরা মানুষের ভয়েই না যাই না অনেকে, তাই না? সেখানে এই ধরনের একটা কিছু দেখার পরে মাই গডনেস। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনি আমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করার জন্য। তো অনেকগুলো গল্পই তো শুনলাম, কিন্তু আসলে কেন এখানে বসে শুনলাম সেটা কিন্তু এখনো ডিসক্লোজ করা হয়নি দোস্ত, বুঝছিস? আমরা তো তাকে অনেক রিকোয়েস্ট করছি, অনেক অনেক রিকোয়েস্ট করেছিলাম। আমরা জানি যে সবার ডিমান্ড থাকবে যে একবার তার কাছ থেকে ঘটনাটা শোনার জন্য, সেটাই আমরা চেয়েছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু যেহেতু সে তার সেফটির কথা বলেছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের আর করার কিছুই থাকেনি। তো সেজন্য আমি আর রেহান আমরাই একটা রিস্ক নিয়েছি যে আদৌ কি ঘটে, আমরা নিজেরাই ইচ্ছে দেখতে চাই
আসলে কিছু ঘটে কিনা। তবে ইফ আই গো টু মোর ডিটেইল, তাহলে এটা বলতে হয় যে এই এখানে যেখানে যে আমাদেরকে খবর দিয়েছে যে আর বাবা এখানে মারা গেছে, তার বাবাই শুধু নয়, তার থেকে দু তিন মাস আগে আরেকজন, এবং তার দু তিন মাস আগে আরেকজন, অর্থাৎ মোট তিনজন একই সময়ে, অর্থাৎ সন্ধ্যা 6:30 থেকে 7:00 মধ্যের সময়ের মধ্যে এই তিনজন এই একই রুমে ডিউটি করা অবস্থায় মৃত্যুবরণ করে, এবং মৃত্যুগুলো ছিল খুবই অস্বাভাবিক ধরনের মৃত্যু। এবং তিনজনের মৃত্যুর যেই ঘটনাটা, যেই কারণটা মনে হয়েছে অন্তত একই কারণে বোঝা গেছে যে কিছু একটা একই জিনিস ঘটেছে তাদের সাথে, এবং এই কারণটাই বলতেই কিন্তু ভয় পাচ্ছে আমার, ভয় পাচ্ছে। তবে এটা শিওর এটা মানুষের দ্বারা ঘটানো কোনো অ্যাক্সিডেন্ট বলে মনে হয়নি, তারা বিশ্বাস করে, যেটা আমরা যার কাছে শুনেছি
তারা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। দোস্ত, বিশ্বাস করার কারণটা কি যে তার কথা অনুযায়ী তার বাবা কারণটা জানতো এবং সেই কারণেই তার মৃত্যু হয়, এবং তার আগে তার বাবার যে ফ্রেন্ড তিন মাস আগে যে মারা গেছে ঠিক একই সময়ে একই রুমে, সেও এই ঘটনাটা জানতো, এবং তার আগের জন যে মারা গেছে সেও এই ঘটনাটা জানতো। সো দেখা যাচ্ছে যে যে ব্যাপারটা ঘটনাটাকে প্রকাশ করছে সে আর বেঁচে থাকছে না, তো সেই অবস্থায় এই ছেলেটা কেন প্রকাশ করবে?
সেই জন্যই আমরা আসলে তাকে সামনে আনতে পারিনি।
আসলে এটা আমাদের কাইন্ড অফ ব্যর্থতাই যে আমরা তাকে অনেক ইভেন একটু অবস্থাপন্ন মানুষ বলে আমরা তাকে ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দেওয়ার কথাও চিন্তা করেছিলাম, সেটাতেও সে রাজি হয়নি, এতটা বেশি ভীত।
আসলে জীবনের প্রশ্ন যেখানে সেখানে আসলে বিষয়টা ইয়ে করা যায় না, কিন্তু একটা ঘটনা রেহান আমরা মনে হয় বলা উচিত, যেটা হচ্ছে যে খুব রিসেন্ট না আবার খুব পুরনো না একটা ঘটনা এই জায়গাটাকে ঘিরে ঘটেছে, প্রায় বছরখানেক আগে হয়তো বা ঘটনাটা ঘটেছে এখানে। এবং কি ঘটেছিল এটা আমরা ফেসবুকে পেয়েছি, আমি আর রেহান দুজনেই, আমাদের পেজে একজন দুবাই থেকে লিখে শেয়ার করেছিল।
পেজে এই ঘটনাটা উনি পাঠানোর পরেই আমরা এই জায়গাটা নিয়ে ঘটানো শুরু করার পরে আমরা খুঁজে পাই আমাদের আজকের সোর্সিং
রাইট। আর তার যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা ছিল এরকম, সে একবার কোনো কারণে ঢাকায় এসেছিল, সে ঢাকার বাইরে থাকে, তো তারা গাড়ি নিয়ে এসেছিল, ঢাকায় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, প্রায় মনে হয় 12:00-1:00 বেজে গেছে। তো নিজেদের গাড়ি ছিল বলে ভাড়া করা হোক, কিন্তু নিজেরা ভাড়া নিয়ে এসছে, যে কোনো সময় যেতে পারে, সেই জন্য কোনো আর টেনশন করে নাই সেটা নিয়ে। এবং আমরা জানি যে এই রাস্তাটা খুবই ব্যস্ত, ইভেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি
চলাচল করছে কিন্তু কোনো গাড়ি থামছে না।
থামার মতন অবস্থা নেই এই জায়গাটা, আসলে কেন থামবে?
তো তারা যখন যাচ্ছিল হঠাৎ কোনো একটা কারণে এই জায়গাটার কিছু দূর আগেই তাদের হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। কোনোভাবেই চেষ্টা করে গাড়িটা থামাতেও পারছিল না, কিন্তু ঠিক এই জায়গাটাতে যখন আসে সেই জায়গাটাতে এসে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে তারা নেমে দেখে আসলে বোঝার চেষ্টা করছিল কি প্রবলেম হয়েছিল গাড়িটাতে, তারপরে খুব একটা কোনো প্রবলেম খুঁজে পাচ্ছিল না। তারপর মনে করে দেখলো যে ইঞ্জিন অনেক গরম হয়ে গেছে, একটু পানি মনে হয় দেওয়া দরকার।
খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ব্রেক প্যাড বা কিছু একটা নষ্ট হয়ে গেছিল বা ছিঁড়ে গিয়েছিল,
হ্যাঁ সেটাও ইয়েছিল। তো তারা এরপরে হচ্ছে এই পাশেই দেখতে পাচ্ছিস আমরা কিন্তু একটা ছোট্ট ডোবার মতো যে ওখানে পানি জমে থাকে। তো তারা চিন্তা করছে যে ওখান থেকে একটু পানি এনে গাড়িটার মধ্যে ইঞ্জিনে হয়তো ঢাললে একটু ঠান্ডা হয়ে যাবে, হয়তো বা চলতে পারে। তাদের কাছে আর কোনো অপশন ছিল না ওই মুহূর্তে। তো দুইজন গাড়িতে বসা ছিল, একজন আসছে পানিটা নিয়ে যাওয়ার জন্য। তো সে যখন পানিটা নিয়ে উঠবে রাস্তার উপরে, ঠিক সে খেয়াল করছে এইখান থেকে যে জানালাটা দিয়ে দেখা যায় রাস্তাটার, সেই জানালাটার এখানে কেউ একজন দাঁড়িয়ে তার দিক তাকিয়ে আছে। এবং সে একবার মনে করছে যে তার সে ভুল দেখছে, সে আরো একবার দেখার চেষ্টা করছে যে আসলে কি কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু তখন দেখলো যে হঠাৎ যে গাড়িগুলো আসা যাওয়া করে যে লাইটের ফোকাসটা পড়ে, একজন দাঁড়িয়ে আছে, সে কয়েকবার খেয়াল করেছে সেটা। তো এটা দেখার পর একটা পর্যায়ে দেখা গেছে যে কিভাবে যেন সম্মোহনের মতো হয়ে গেছে। তো ওই জায়গা থেকে সেটা তাকায় দেখতেছে যে লোকটা তাকায় আছে তার
এবং তার দৃষ্টি কেমন যেন আটকে গেছে, সে সরাতেও পারছে না চোখ, কিন্তু সে কি কারণে তাকিয়ে আছে সে নিজেও জানে না,
নিজেও জানে না। এবং যখন সেই জানালাটা দিয়ে দেখছে এই লোকটা অদ্ভুত ভাবে তার দিকে তাকায় আছে, এবং তাকায় থাকতে থাকতে হঠাৎ করে এটার যে আমরা দুইতলার যে জানালা আছে সেখান থেকে লাফ দিয়ে পড়ে যায়। আর যখনই লাফ দিয়ে পড়ে যায় সে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এবং তার যে বাকি বন্ধুরা গাড়িতে ছিল তখন সবাই দৌড়ে আসে তার কাছে, ঘটনা কি এসে জানার চেষ্টা করে। এবং তখন সবাই টর্চ নিয়ে সাথে সাথে ওই জায়গাটাতে যায় এবং পুরো জায়গাটা তন্ন তন্ন করে খোঁজে যে সেখানে কোনো ধরনের কোনো কিছুই পাওয়া যায়,
কিছুই পাওয়া যায়নি। আসলে এটা আমাদের বন্ধুরা যারা শুনছে তাদের কাছে হয়তো বা খুব সিম্পল একটা স্টোরি মনে হচ্ছে।
এখানে আরেকটা ঘটনা একটু বলে রাখি যেটা মিস করে গেছি, যেইখানে লাফ দিয়ে পড়েছে সেইখানে এমন কিছু জিনিস ছিল যে পরিত্যক্ত লোহা রড থাকে, মানে ওখানে কোনো মানুষ যদি পড়ে একদম মানে শেষ হয়ে যাবে, আর বাঁচার কোনো চান্স,
বাজে ভাবে রক্তাক্ত হওয়ার কথা এবং তার ভিতরে তিন চার পাঁচটা রডের টুকরা ঢুকে
যাওয়ার কথা।
যাই হোক, যেটা বলছিলাম যে আসলে এটাকে অনেকের মনে হতে পারে যে খুব সামান্য একটা সিকোয়েন্স, বাট ইটস নট ইজি। আমি একটা গল্পের বইয়ে পড়ে খুব ভয় পেয়েছিলাম যে একটা মেয়ে রাত্রেবেলা একা বসেছিল জানালায়, হঠাৎ করে তার ঠিক সামনের বাসায় সে দেখতে পায় সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং মহিলাটা তার দিকে তাকিয়ে হাসতে হাসতে লাফ দিয়ে পড়ে যায়। এবং বিল্ডিং এর ডিস্টেন্স ছিল খুব কম লেখকের লেখা অনুযায়ী। মজার ব্যাপার হচ্ছে ঠিক যখন পড়তে পড়তে মেয়েটার চোখের সামনে আসে লাশটা বা যে আত্মহত্যা করছে সে যখন চোখের সামনে আসে তখন আধা সেকেন্ডের জন্য থেমে মেয়েটার দিকে তাকিয়ে সে একটা হাসি দেয়, পরন্ত অবস্থায় তারপর পড়ে যায়। সো এই সিকোয়েন্স গুলো একজনকে আত্মহত্যা করতে দেখা, একজনকে মরতে দেখা, একজনকে পুড়ে মরতে দেখা, ইটস নট ইজি টু ডিল উইথ। যে চিৎকার করেছে যথেষ্ট ভয়ঙ্কর ভাবে ভয় পেয়েই চিৎকার করেছে।
আমরা সাধারণভাবে কোনো মানুষকে যখন হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যেতে দেখি আমরা কিন্তু নিজের অজান্তেই চিৎকার করে উঠি,
রাইট?
আর এটা মানে মানুষের সহজাত মানে স্বভাব, এটা করবেই করবেই।
আমরা যে কারণে এখানে এসেছি আমরা চাচ্ছিলাম কোনো একটা কিছু প্রমাণিত হোক, আপাতত দেখি কি হয়। অনেকগুলো গল্প তো শুনলাম এখানে বসে।
আই থিঙ্ক যারা আমাদের সঙ্গে আছে তাদেরও চোখ মুখের যে অবস্থা দেখতে পাচ্ছি তাদেরও মনে হচ্ছে না আর এই রুমে থাকার কোনো ইচ্ছা আছে। চলেন আমরা সবাই উঠে বলি।
কিন্তু এই ভয়টা দেখে আমি সবসময় কোন কথাটা বলি, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট।
তোর মানে ভয়।
শেষ হলো ডরের 35তম পর্ব। খুব শীঘ্রই ডর অন্যরকম ভাবে আসছে আপনাদের কাছে এবং সেখানে চমক থাকছে বিশেষ কিছুর। খুব শীঘ্রই আরো একটু আলাদাভাবে ডরকে চিনবেন আপনি, আরো একটু আলাদাভাবে আবিষ্কার করবেন ভয়কে আপনার মাঝে। প্রতিদিনের জীবনে আমরা অসংখ্য ঘটনার মুখোমুখি হই, কখনো কখনো সেই ঘটনাগুলোকে আমাদের যে যৌক্তিক প্রশ্ন, সেই প্রশ্ন দিয়েই আমরা ঘটনার যৌক্তিকতা পরিমাপ করি না। প্রাত্যহিক জীবনে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনাই অযৌক্তিক। ডরে যেসব ভৌতিক ঘটনা ঘটে যা আমাদেরকে ভয় পাইয়ে দেয়, সেই ভয়ের কাছে আমরা যখন বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে যাই, ঠিক একইভাবে আমাদের চারপাশে যে ঘটনাটি অবৈজ্ঞানিক, অবাস্তবভাবে ঘটে চলেছে কিংবা আদৌ ঘটেনি, সেই প্রশ্ন নিয়ে আমরা যখন যুক্তিসিদ্ধভাবে সেই সব ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে চলি, চিন্তা করে দেখুন তো সেটাও কি অযৌক্তিক নয়? আমরা শুধু বলতে চাই, যদি ডরের ঘটনাগুলোকে আপনি এক ধরনের অসঙ্গতি মনে করেন, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে যেসব ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলছে যা মানব কল্যাণের জন্য ভালো নয়, তাও তো অসঙ্গতি। সিং কিংবা আনসিং, দেখুন কিংবা নাই দেখুন, এই দুই জগতের মধ্যেই চরম রকমের অসঙ্গতি রয়েছে। আমরা যদি আসামের নাগাল্যান্ডের দিকে তাকাই, সেখানে সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরা জীবন্ত মানুষ ভক্ষণ করাকে এক ধরনের পুণ্য মনে করেন। আমাদের এই সমাজ জীবনে সেটা চরম রকমের অসঙ্গতি। স্থান কাল পাত্রভেদে পৃথিবীর অসংখ্য অসংখ্য জায়গায় যা সঙ্গতি তা কোনো কোনো জায়গায় অসঙ্গতি। কিংবা আপনি একলা ঘরের মধ্যে আজকে যখন ডর শুনছিলেন, আপনি যদি মনে করেন দরজাটা খুললেই সাদা ধপধপে কাফনের কাপড় পরা একজন মানুষ আপনার সামনে ওখানে অপেক্ষা করছে, সেই ভাবনাটা চরম অসঙ্গতি। কিংবা আপনি খুলে যদি দেখেই ফেলেন, তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো বন্ধুকে বলেন, ঘটনাটি তার কাছে চরম অসঙ্গতি, আপনার কাছে সেটা প্রচণ্ড সঙ্গতি। বিজ্ঞানেরও একটা ব্যাখ্যা হয়তো বা এখানে আছে। আপনি মনে মনে ভেবেছিলেন বলেই চোখের সামনে এরকম একটি অবয়ব তৈরি হয়েছে। আমরা যৌক্তিকতার ঊর্ধ্বে উঠে এই অনুভূতিগুলোকে ধরতে চাই আমাদের এই অনুষ্ঠানে। সেজন্যই আমরা অনুষ্ঠানের শুরুতে বলিনি এটি বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয়। আমাদের এই অনুভূতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার অন্তরে দানা পেতে থাকুক। আমরা ফিরে আসবো ঠিক রাত 11:20 আরো বেশ কিছু অসঙ্গতি নিয়ে। এই অসঙ্গতিগুলো হাজার মনে ভাবনার উদয় তৈরি করবে। আমরা হারিয়ে যাব ডর মানে ভয়ে। Thank you.